This track was downloaded from fusionbd.com.
এটা কি একটা কুয়া?
হ্যাঁ, কুয়া মানে পানির কুয়া।
হ্যাঁ রে বাবা,
ভয়ে কখনো গাছ ছমছম করে উঠবে।
আছে আছে, এই কুয়ার ভিতরে কিছু একটা আছে, আমি দেখেছি আমি দেখেছি।
কখনো শিউরে উঠবে সারা শরীর।
তোর এত বড় সাহস, তুই আমার রাজ্যে প্রবেশ করেছিস।
কে কে কথা বলে?
ভাববেন এও কি সম্ভব। এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর একটা। আজ রাত 11টার খবরের পর শুধুই ABC রেডিওতে। একটা গল্প চমৎকার গল্প পাশাপাশি রয়েছে, আরেকটা গল্প অর্থাৎ বোনাস রয়েছে আজকে, এবং দুজনের দুজন নাম করা সাহিত্যিকের গল্প রয়েছে। দুটি খুবই চমৎকার দুটো গল্প শুনবো, কিন্তু তার আগে একটু কথা বলে নিই। আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা শুরুতেই জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 221 আমাকে SMS পাঠাতে হবে। SMS পাঠাবার আগে মেসেজ অপশনে গিয়ে টেক্সটি লেখা লাগবে। আগে ABC লিখে স্পেস দিয়ে আপনি যে কথা লিখতে চাইছেন সেটা লিখে আপনার নাম সহ পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে। আর আর যে শর্মিনের ফ্যান পেজ আছে, একজন বন্ধু ইতিমধ্যে লিখে আমার কাছে জানতে চেয়েছেন যে আপনার ফেসবুক আইডিতে একটু আস্তে আস্তে বলবেন। আমি খুব আস্তে আস্তেই বলছি, আর যে শর্মিন, আর যে SHARMIN, আর যে শর্মিন। সবচেয়ে ভালো একটা গুগলে সার্চ পেয়ে দেখবেন, যেখানে দেখবেন 245,000 কে কাছাকাছি, হয়তো কিছুটা বেশি হবে, সেটাই হচ্ছে আমাদের আমার আসল আইডি। অন্যগুলো সবই ফেক, সেখানে পাঠাবেন না। আর ABC রেডিও ফ্যান পেজ তো আছে, আপনি সেখানেও লিখতে পারেন। আর আজকে শুরুতে আমাদের যে গল্পটা রয়েছে সেটাতে, সেটা শুনবার আগে কয়েকটা SMS আছে, SMS করে দিচ্ছি। প্রথমে লিখেছেন, আমি এক কুয়াশা প্রেমিক, লাভ ইউ আপু, লাভ ইউ ভাইয়া, লাভ ইউ কুয়াশা, লাভ ইউ ABC, নাবিলা খিলখিল থেকে। অনেক ধন্যবাদ নাবিলা, এবং আই লাভ ইউ টু। শাহাদাত লিখেছে চিটাগং থেকে, হাই শর্মিন আপু, কেমন আছো? আই লাভ কুয়াশা অ্যান্ড ABC রেডিও। গাজীপুর থেকে মনির লিখেছে, আপু অনিন্দ ভাইয়া কোথায়? অনিন্দ ভাই তো অনেকদিন আগেই চলে গেছে। আর ফিরোজ লিখেছে, আপুর রাতে খাবার না খেলে চলে, কিন্তু কুয়াশা না শুনলে চলে না। মাই লাভ কুয়াশা, থ্যাংক ইউ ফিরোজ। জুনায়েদ লিখেছে সোনাগাঁ থেকে, আপু কেমন আছো? আমি ভালো আছি জুনায়েদ। আর একজন লিখেছে, এটাকে তার নাম কুয়াশা নাকি নাম পাঠায় নাম না পাঠিয়েছে সজীব রাউজান চিটাগং থেকে লিখেছে, শ্যামিন আপু আমি ABC নতুন লিসনার, আমাকে ওয়েলকাম করো, আমি চিটাগংয়ের বিভিন্ন পেপারে গল্প লিখি, আমার খুব তারপর আসে তোমাদের খুব ইচ্ছে কুয়াশায় লিখে পাঠাবে, নিশ্চয়ই তুমি লিখে পাঠাতে পারো। আর তোমাকে স্বাগত ABC রেডিওতে, লিখবার নিয়ম আমি তোমাকে পরে জানিয়ে দিচ্ছি, আমাদের গল্প শোনা সব শেষ হয়ে গেল, শেষে যখন SMS করবো তুমি সঙ্গে থেকো, তখন তোমাকে জানিয়ে দিব কি নিয়ম আমাকে স্ক্রিপ্ট পাঠাতে হবে। অন্তদেব লিখেছে বুড়িঘাট থেকে, আপু আপনার ফেসবুক আইডিটা বলেন। আমি বলে দিচ্ছি তোকে, আর জে শর্মিন, আর জে SHARMIN। আর লিখেছে, আপু চিৎকারটা গল্পের মাঝে মাঝে দেন, তাহলে কুয়াশাটা আরো জমবে, বাকিরা ফিট হয়ে যাক আর কি। অনেকেই লিখে পাঠাতে চিৎকারটা শুনে নাকি আরো বেশি ভয় লাগে। আমার মনে হয় গল্প শুনবার সময় হয়ে গেছে, কিন্তু তার আগে কাজের খবর জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এবার হাই স্পিড ওয়াই ম্যাক্স গো ব্রডব্যান্ড উপভোগ করা যাবে মাত্র 50% কম খরচে। এই সুবিধা পাওয়া যাবে নতুন সংযোগে প্রথম 2 মাসের বিল সাইকেলে। গো ব্রডব্যান্ড নিয়ে এসেছে অগ্নি সিস্টেম ও ADN টেলিকম লিমিটেড, যাতে থাকবে কনসিস্টেন্ট হাই স্পিড ইন্টারনেট পাওয়ার্ড বাই গ্রামীণ ফোন। কেনার আগে আপনার এলাকায় কভারেজ আছে কিনা তা জেনে নিন আপনার কাছের গ্রামীণ ফোন সেন্টার থেকে, অথবা ভিজিট করুন www.gobroadband.com.pd এই ঠিকানায়। আর আমার মনে হয় আমরা আজকে গল্পে চলে যাই, সবাই খুব অপেক্ষা করে আছে গল্প শুনবার জন্য। আজকে গল্প শুনব, গল্পের নাম হচ্ছে ঘাট বাবু, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, পড়ে শোনাচ্ছে সেতু। প্রথম আজকে প্রথম গল্প, আজকে প্রথম গল্পটি শুনবো এখন, তারপরে ফিরে এসে দ্বিতীয় গল্পটি শুনবো। আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221।
রাত কটা বাজে তার ঠিক নেই, অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে। ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায়। বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার, একটা অস্বস্তি হচ্ছে কিরকম। দরজার বাইরে দুটো কুকুর এসে গুটি গুটি হয়ে কুই কুই শব্দ করছে। বাসু হালদার চেঁচি উঠল, এই যা যা। যদিও সে ভালো করেই জানে কুকুর দুটো এই সামান্য ধমক শুনে মোটেও যাবে না, আরে বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায়। বাসু হালদার জানালা দিয়ে আকাশের দিকে তাকাল একবার, বৃষ্টি থামবার কোনোই লক্ষণ নেই। আজ আর কেউ আসবে না মনে হয়, বাসু হালদার আজ সন্ধ্যের মুখে বাড়ি চলে যাবে ভেবেছিল। সেই সময় মুখিয়া ডোমটা এক ছিলিম তামাক সেজে এনে বলেছিল, একটু পেশাব করে দেখবেন নাকি বড়বাবু। মুখিয়ার মুখে বড়বাবু যাকটা বড় মধুর লাগে। এই দুনিয়ায় বাসু হালদারকে খাতির করে না কেউ, শুধু মুখিয়াই তাকে ওই নামে ডাকে। মুখিয়াটাও যেন কোথায় চলে গেছে। এই সময় আর এক ছিলিম তামাকুলে মন্দ হতো না। বাসু হালদার এই মফস্বল শহরের খাট বাবু, তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা দেখে নেয়া, আর মিউনিসিপ্যালিটির দুটি টাকা ফি আদায় করা। একটা পা ল্যাংরা, জীবনে আর কোনোই চাকরি জুটত না। অনেক বছর আগে যখন রসরাজ গুহ এখানকার চেয়ারম্যান ছিলেন, তখন তিনি দয়া করে বাসুকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন। সেই থেকে বাসু হালদারকে সারা দিন রাত শ্মশান ঘরের ছোট্ট অফিস ঘরটাতে পড়ে থাকতে হয়, একটা পেট চলে যাবে। এরকম বৃষ্টি বাদলার দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না, কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনত নিজেরই গরজে। কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা, যে কোনো সময় টেসে যেতে পারে। ওরা বাড়ির মরাকে বাসি করে না, যদি এই মাঝ রাত্রিরে এসে হাজির হয় আর তখন যদি বাসু হালদারকে না পায়। বাসু হালদার একটা বিড়ি ধরালো, চেয়ার টেবিলে বসে ঘুমুলে দোষ নেই, কিন্তু ঘুম যে আসছে না। বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক। ইস, যদি মুখে এটা থাকতো সময়। হঠাৎ অস্পষ্ট ভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল, বল হরি হরি বল, এই হাক দিচ্ছে। তাহলে চেয়ারম্যান সাহেবের মা গত হয়েছেন। আহা, কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের, এই বৃষ্টির মধ্যেও পোড়াতে আনতে ভোলেননি। চিতা জ্বলবে কি করে সে খেয়াল নেই, যাই হোক ওরা বড় লোক, বেশ খরচ খরচা করবে মনে হয়। বাসু হালদারের কি আর তাতে কিছু জুটবে। বাসু হালদার ঘর থেকে বেরুবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল চল্লির দিকে। বাসু হালদার বলল, এ তো চেয়ারম্যান সাহেবের মা নয়, তাহলে সংগারের লোক থাকতো, অনেক চেঁচামেচি অনেক ধুমধাম, তাহলে আর ব্যস্ততা দেখে কি হবে। সে নিজের টেবিলে গ্যাট হয়ে বসে থাকবে, আসুক না ওরাই আসুক। ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলে সেই তো বড়বাবু নাকি। বেশ কিছু সময় কেটে গেল, ওরা কেউ এলো না, আর তেমন কোনো সারা শব্দও পাওয়া গেল না। কৌতূহল বশত বাসু হালদার বেরিয়ে এলো। বৃষ্টি অকস্মাৎ ধরে এসেছে, আকাশে গুড়ি গুড়ি করে পড়ছে, তবে আর বেশিক্ষণ চলবে না বোঝা যায়। কয়েকজন লোক মরার খাটটা একপাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে। বাসু হালদার কাছে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার? লোকগুলো একটু চমকে উঠল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, ডমটম কাউকে দেখছি না, তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি। বাসু হালদার ভুরু কুচকে বলল, ব্যবস্থা করে নিচ্ছি মানে মরা রেজিস্ট্রি করতে হবে না? মরা রেজিস্ট্রি সে আবার কি? বাহ, যে কোনো মরা এনেই আপনারা পুড়িয়ে ফেলবেন, এ কি বেওয়ারিশ কারবার নাকি? লোকটি এক মুহূর্ত চিন্তা করে বলল, ঠিক আছে রেজিস্ট্রি করে দিন, কটা কাল লাগবে? লোকটা জামার পকেট থেকে ফস করে দুখানা 10 টাকার নোট বার করে দিল। অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে। বাসু হালদার সবার দিকে একবার চোখ বুলাল, কেউই তার চেনা না। এরকম ছোট শহরে এতগুলো অচেনা লোক! বাসু হালদার মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকাল। একটা যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে, শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা। শ্মশানের ঘাটবাবুর দয়ামায়া থাকতে নেই, মরা দেখতে দেখতে চোখ পচে গেছে। বাসু হালদার জিজ্ঞেস করল, কি হয়েছিল? কোয়ালেরা, মাত্র কয়েক ঘন্টার মধ্যে। আহা! লোকটি খুব দুঃখের ভাব দেখিয়ে ফুঁপিয়ে উঠল, তারপর 10 টাকার নোটখানা এগিয়ে দিয়ে বলল,
নিন নিন, বৃষ্টি ধরে এসেছে, তাড়াতাড়ি কাজ শুরু করে ফেলি।
বাসু হালদার বলল, জমনা হলে আপনারা কি করবেন? চিতা সাজানো কি সহজ কথা নাকি?
ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলবো।
বাসু হালদার এবার গম্ভীর মুখে বলল, কই দেখি ডাক্তারের সার্টিফিকেট? যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল সে একটু যেন চমকে গেল, তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল,
কিরে ডাক্তারের সার্টিফিকেট খানা কার কাছে রাখলি?
একজন বলল,
সেটা বোধহয় ফেলে এসেছি।
বাসু হালদার করা হয়ে বলল, ফেলে এসেছেন? জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয়? যান এক্ষুনি আসুন।
বলছিলাম এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে?
নিশ্চয়ই যেতে হবে আপনাকে।
আপনি এই 20টা টাকা রাখুন না,
টাকার কথা পরে, আগে সার্টিফিকেট দেখি। আরেকজন পকেটে হাত দিয়ে বলল,
ও এই তো সার্টিফিকেট আমার কাছে রয়ে গেছে।
লোকটি পকেট থেকে একটা কাগজ বার করে দিল, তাতে কিছু একটা লেখা ছিল, এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে।
বৃষ্টিটা ভিজে গেছে, কি করব বলুন?
তা বললে তো চলবে না, রোগী কিসে মরলো সেটা তো খাতায় লিখতে হবে নাকি?
বললাম তো কলেরায়,
আপনার মুখের কথায় তো হবে না, ডাক্তারের লেখা চাই। লোকটি এবার এগিয়ে এসে বাসু হালদারের হাতে নোট দুখানা গুজে দিয়ে বলল,
কেন আর ঝামেলা করবেন, খাতায় যা হোক একটা কিছু লিখে দিন না।
বাসু হালদার হাত সরিয়ে দিয়ে বলল, ওসব চলবে না। বাসু হালদারের মনে লেগেছে, সে এই ঘাটের বড় বাবু, তার একটা মাত্র পেট, সে টাকা পয়সার পরোয়া করে না, তাকে ঘুষ দিতে আসা। বাসু হালদার নিচু হয়ে মরার গা থেকে কম্বলখানা এক টানে তুলে ফেলল, তারপরই একটা আত্মচিৎকার করে ফেলল সে।
দেখি,
মৃত যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত, বুক ও পেট ফালা ফালা করেছে, কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে। দৃশ্যটা দেখেই বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মনে হলো এবার ওরা তাকেও কুপিয়ে কুপিয়ে কাটবে। একটু অপেক্ষা করে বাসু হালদার দেখল কেউ তাকে মারছে না, তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সরাল, তাকিয়ে দেখতে পেল কেউ নেই কোথাও, লোকগুলো দৌড়ে পালিয়েছে, খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো, বৃষ্টির রাতে গোপনে গোপনে পুড়িয়ে মারার চেষ্টায় ছিল। যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করত তাহলে বাসু হালদার কিছু জানতেই পারত না। 10 টাকার নোট দুখানা পাশেই পড়ে আছে, সে দুটো যেন কাঁকড়া বিছে, ছুতে ভয় করলো বাসু হালদারের। তাড়াতাড়ি সে মৃতদেহটির উপরে কম্বলটা টেনে দিল আবার। এরপরেই বাসু হালদারের ইচ্ছে হলো দৌড়ে পালাতে, এক ছুটে যদি সমস্ত চেনা লোকের জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত, কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে খোরা পায়ে সে কত দূরেই বা দৌড়ে যাবে, পালাবেই বা কোথায়? তাছাড়া পালাবে কেন, সে তো কোনো দোষ করেনি, আর মুখিয়াটাও যদি এই সময় থাকত। এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে পুলিশে খবর দেওয়া, খুনের মরা কারা এসে ফেলে রেখে গেছে শ্মশানে পুলিশই এর দায়িত্ব নেই, কিন্তু থানা এখান থেকে প্রায় 3 মাইল দূরে, এই দুর্যোগে রাতে 3 মাইল রাস্তা সে যাবে কি করে? এখান থেকে আধা মাইল হেঁটে গেলে কেষ্টপুরের মোড়, সেখান থেকে রিক্সা পাওয়া যায়, কিন্তু এত রাত্রে সেখানে কোন রিক্সাওয়ালা বসে থাকবে? উফ, কি যে করা যায় এখন! ভয় ভাবনায় বাসু হালদার ঠক ঠক করে কাঁপতে লাগলো। বাসু হালদারের ঘোর ভাঙল একটা কুকুরের কুই কুই শব্দে। কুকুরটি মৃতদেহের কাছে এসে গন্ধ শুকছে। বাসু হালদার আবার ধাতস্থ হয়ে কুকুরটিকে তাড়া দিল, হুস হুস। কুকুরটা যদি আবার মরাটাকে টেনে নিয়ে যায় তাহলেই কেলেঙ্কারি। কুকুরটাকে একটা চেলাকাঠ তুলে ছুঁড়ে মারতে তবে সেটা একটু দূরে গেল। শ্মশানে বাসু হালদার বহু রাত্রে একা কাটিয়েছে, কিন্তু কোনোদিন তার এমন ভয় হয়নি। মৃতদেহটির দিকে একবার তাকালো, শুধু মুখখানা দেখে কিছুই বোঝা যায় না। ফুটফুটে একটি যুবতীর মুখ, যেন একবার ডাকলেই জেগে উঠবে। এখন তো মরা ফেলে পুলিশ ডাকতে যাওয়ার আর প্রশ্নই ওঠে না। কুকুরে যদি মরা টেনে নিয়ে যায় তাহলে আবার সে কোন ফ্যাসাদে পড়বে কে জানে। যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা সবাই অচেনা। বাসু হালদার পুলিশকে তাদের হদিস কিছুই দিতে পারবে না। অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে। বাসু হালদার আর দাঁড়াতে পারছে না, আস্তে আস্তে বসে পড়ল মরাটার খাটিয়ার পাশে। আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ইস, ভিজে যাচ্ছে মেয়েটা, ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে ঘুমিয়ে পড়েছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ। নিজের অজান্তে বাসু হালদার হাত বাড়িয়ে মেয়েটির মুখ থেকে জল মুছে দিতে গেল। ফর্সা সরল মুখখানা, এরকম কোন সুন্দরী যুবতীর এত কাছাকাছি কখনো বসেনি বাসু হালদার। যদি জীবিত থাকত মেয়েটি তাহলে তার গালে এরকম হাত দিলে সে রেগে চেঁচি উঠত না? আহা, যদি সত্যি তাই হয়, বাসু হালদারের উপর রাগ করার জন্যই মেয়েটি যদি বেঁচে ওঠে, সে যত ইচ্ছে রাগ করুক তবু বেঁচে উঠুক। এরকম একটা সুন্দর মেয়েকে কোন পাষণ্ড খুন করল? বাসু হালদার মেয়েটির গালে আবারও হাত রাখল। কি নরম স্পর্শ, কতক্ষণ আগে মারা গেছে কে জানে। এত বৃষ্টিতে ভিজেছে তবু তার গাটা তো সেরকম ঠান্ডা নয়, যেন বেঁচে আছে। বাসু হালদার মেয়েটির গালে একটা টোকা মেরে বলল, জেগে ওঠো, অনেকক্ষণ তো ঘুমালে। নিজেই হাসলো বাসু হালদার, এ কখনো হয়? মেয়েটির শরীরে অন্তত 15-20টা ছোড়া রাখার, শুধু একে খুন করেনি, কেউ যেন প্রতিহিংসা নেবার জন্যই এর সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে। কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটিকে ভালোবেসে ফেলল। তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না। এই চিন্তায় বাসু হালদার এমনই উতলা হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারল না। সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল। তখন মৃত মেয়েটি ফিস ফিস করে বলে উঠল,
আমার নাম অঞ্জলি সরকার, সোনাবাড়ি গ্রামের রতন নাথ আমাকে খুন করেছে, তুমি একটু দেখো।
ছিটকে খানিকটা দূরে পড়ে গিয়ে বাসু হালদার গো গো শব্দ করতে লাগল। অজ্ঞান হয়ে গেল অবিলম্বে। পরের দিন বাসু হালদারের জ্ঞান ফিরেছিল দুপুরবেলা। সে অনবরত চিৎকার করছিল, রতননাগ, হ্যাঁ হ্যাঁ, সোনাবাড়ির রতননাগ, ওই খুন করেছে মেয়েটাকে। পুলিশ রতননাগকে গ্রেপ্তার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করবার পর বাসু হালদার সম্পূর্ণ সুস্থ হয়।
চলছে কুয়াশা, এবিসি রেডিও 90.2 এর সঙ্গে আছে আমি শারমিন। প্রথম গল্প শুনছিলাম, যেটা পড়ে শোনাচ্ছিল সেতু, যার নাম ঘাটবাবু, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। পরের গল্প চলে যাচ্ছি, পরের গল্পটির নাম হচ্ছে অভিরাম, সত্যজিৎ রায়ের লেখা, এটাও পড়ে শোনাবে সেতু। আমার সঙ্গে যারা আছেন প্লিজ সঙ্গেই থাকবেন, লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানায়, যে কোনো মোবাইল থেকে 2221 আর জি শারমিনের ফ্যান পেজ এবং এবিসি ফ্যান পেজ আপনি লিখতে পারেন।
তা তোমার নাম কি?
অভিরাম সাউ বাবু।
তোমার বাড়ি কোথায়?
উলুইপুর গায়ে বাবু, উড়িষ্যা।
বাড়িতে আছে কে?
আমার দাদা আছে, বৌদি আছে, আর দুই ভাইপো আছে।
তোমার বাড়ি যেতে হয় না?
কালে ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি, ধান জমি আছে কিছু, দাদাই দেখে।
তুমি বাড়ি গেলে বদলে দিয়ে যাবে তো?
নিশ্চয়, তবে সে দরকার আমার হবে না বাবু, হলে বদলে দিয়ে যাবো নিশ্চয়।
না না, বদলির কথা কেন উঠল সেটা বলছি তোমায়। আমার সন্ধেবেলা একা থাকতে ভয় হয়, আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই, অর্থাৎ সন্ধ্যাবেলা রেতে দিয়ে চলে যাবে, তখন আমার কাছে আরেকজন লোক থাকা চাই।
সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে, আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই।
ঠিক আছে অভিরাম, লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবু, 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিম বাংলা আর উড়িষ্যার বর্ডারে এই ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা মানুষ, দুখানা ঘর সমেত দোতলা একটি ছোট বাড়ি পেয়েছেন, তাতে তো চলে যাবে। তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর সবসময় থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়, অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেনি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো। এমনিতে কাজ তো ভালো করেই, খাটতেও পারে, আর সন্ধ্যাবেলা সে সত্যি সত্যি শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আরেকটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছোটবেলায় তার দিদিমার মুখে শুনেছে, উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি।
আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু,
অভিরাম বলল। তা হোক, ও জিনিসটা তুমি বাদ দাও।
তা বেশ বাবু, তাই হোক, তবে যদি কোনোদিনও মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তো আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো, দেখবে কেমন মজাদার গল্প।
তুমি নিজে ভূত মানো অভিরাম?
আমার আর মানা না মানার কি আছে বাবু, ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না, ভালো ভূত হলে ক্ষতি কি?
কথা আর বেশি আগালো না। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল,
বাবু দাদার কাছ থেকে চিঠি পেয়েছি, বেশি বর্ষা হওয়ার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে, দাদা একা সামলাতে পারছেন না, আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু?
শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না, কিন্তু তুমি যে যাবে লোক দিয়ে যাবে তো?
নিশ্চয়, খুব ভালো লোক দেবো বাবু, তবে সে বোধ হয় আমার মতো কথা বলতে পারবে না।
তা হোক, সন্ধেবেলাটা আমাকে কিছু সঙ্গ দিতে পারলেই হলো।
তা খুব পারবে বাবু, আপনি যতক্ষণ না শুতে যাবেন ও ততক্ষণ আপনার সাথে থাকবে।
অভিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু এক পোস্ট কার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে, খবর ভালো নয়, আরো 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করবেন, এদিকে বদলি চাকরটাও তার বিশেষ পছন্দ নয়, মুখটা যেন বড় বেশি গোমরা, যদিও কাজ করে ভালোই। পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত, তার চাকরের গা এবং তার চারপাশের বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরো অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন, এই অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অভিরাম যে লিখবে এমন কোনো ভরসাও নেই। অভিরামের বদল নিতাইও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোবার ঘরে প্রবেশ করলেন, বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম, অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হল,
এক টানা ঝিঝি ঢেকে চলছে। এবার তার সঙ্গে শেয়ালের ডাক যোগ হল। আরে হুয়া আবার কিয়া, শঙ্করবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যেই তার শিরদাঁড়া দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। উঠা কি পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে।
বাবু,
সে কি এই যে অভিরামের গলা? অভিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু।
হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি।
আমার ধরে প্রাণ এলো অভিরাম। দাঁড়া, দরজা খুলি।
না বাবু, খুলবেন না।
মানে?
খুলে কিছু দেখতে পাবেন না।
সে কি?
আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নই, আমি অভিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে, আমি আর বেঁচে নেই বাবু।
কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে।
কে বাবু, শুনলেন আমার কথা?
তবু কোনো উত্তর নেই।
বাবু,
আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। এবার কথা এলো বাড়ির ভিতর থেকে। তোকে কিভাবে দেখতে পাবো?
শুধু একটা ব্যাপার হলে পাবেন।
কি সেটা?
আপনিও যদি ভূত হন।
তা সে আর তোকে বলছি কি, তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছেড়ে পালিয়ে গেছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের উপর, বৃষ্টি ঘরের ছাদের উপর, দেহে প্রাণ নেই।
তবে চলে আসুন বাবু।
এই চলে এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই, বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেব, কি বলিস?
যা বলেছেন বাবু, যা বলেছেন।
শেষ হয়ে গেল আজকে দ্বিতীয় গল্প, অভিরাম সত্যজিৎ রায়ের লেখা। চমৎকার দুটো গল্প শুনলাম। শুরুটা ছিল ঘাটবাবু সুনীল গাঙ্গুলির লেখা, পরেরটা সত্যজিৎ রায়ের লেখা অভিরাম। আর আমাকে লিখে পাঠিয়েছেন যারা ট্রিপল টু ওয়ান, এখন এসএমএস করবো তাদেরটা আমাদের দ্বিতীয় ঘন্টার আসল গল্পে যাওয়ার আগে। আর জহিরুল লিখেছেন ইমদাদুল, এনিওয়েজ সাগর লিখেছেন কুয়াশার, আমরা সবাই আপনাদের নতুন বন্ধু, এসএমএসটা পড়বেন। বর্ষার ফুল তুমি, জোনাকির আলো তুমি, রাতের স্বপ্ন তুমি, আকাশের তারা তুমি, অনেক ধন্যবাদ। ইকবাল শেখ লিখেছেন শারমিন ইজ মাই হার্ট, কুয়াশা ইজ মাই এন্টিবডি। রাকিব লিখে, রাকিব হোসেন হৃদয় লিখেছে গাজীপুর থেকে, ঈদ মোবারক শারমিন আপু, ঈদ মোবারক রাকিব। ফয়সাল লিখেছে আই লাভ কুয়াশা বিকজ কুয়াশা ইজ অসম। আচ্ছা, থ্যাংক ইউ। রাকিব লিখেছে রামপুরা থেকে, আয় শামিন আপু তুমি আমার বন্ধু, কাদেরকে হাই বলে দাও। হাই কাদের, কিন্তু একটা কথা আছে, কাদেরকে হাই বলো আর কাদেরকে বলো কুয়াশা শুনতে এবিসি রেডিওর সঙ্গে থাকতে। ফটিকছড়ি থেকে সাকিব লিখেছে হাই আপু, হাউ আর ইউ, আই হোপ দ্যাট টুডে স্টোরি উইল বি ভেরি নাইস, থ্যাংকস এবিসি রেডিও অ্যান্ড কুয়াশা টিম। শাহিন লিখেছে কাপাসিয়া থেকে, হাই শামিন আপু, হাউ আর ইউ, আপু তোমার ভয়েসটা অসম, আপু তুমি কি ভূতকে ভয় পাও? ভূত বলে কিছু নেই, কিন্তু ভূতের ভয় আছে, সেটা আমারও আছে। হাই আপু, লেট ঈদ মোবারক, কেমন আছো? আচ্ছা, বিলেটেড ঈদ মোবারক তোমাকেও। আচ্ছা আপু, তোমাদের এবিসির ফিফা 2004 নিয়ে যে তোমার এবং আদার্সের বাংলা গানটা, সেটা কোথেকে ডাউনলোড করবো? ওটা খুবই একটা পাতা গান হয়েছে, আমার ডাউনলোড করবার দরকার নেই তোমার। মুন্সিগঞ্জ থেকে সাজ্জাদ লিখেছে শামিন আপু, আজকে কুয়াশার কাহিনীটা অনেক হন্টেড হবে আশা করছি, অপেক্ষায় থাকো। দেখো কেউ রাজকন্যা রাজপ্রাসাদ থেকে লিখেছে, আপনি জানেন আমি আর আমার ফ্রেন্ড শান্তা, এটা কি লিখেছো, অ্যাবান্ডেন্ট একটি বাড়ির ছাদে বসে তোমায় শুনছি, এই বাড়িতে আমাদের ফ্রেন্ড লগ্ন সুইসাইড করেছিল। ও মাই গড। আর মিজান লিখেছে চিটাগাং থেকে, আপু কেমন আছেন? ভালো আছি মিজান। সবাইকে, সরি সবাইকে না, শোয়েব মোর্শেদ রিজভী, আই এম সরি। হাই আপু, কেমন আছে? আমি কুয়াশার অনেক বড় ফ্যান, অনেক ধন্যবাদ। শান্ত লিখেছে ঢাকা থেকে, হাই আপু, ইউ আর সো সুইট, থ্যাংক ইউ শান্ত। রিজভী চিটাগং থেকে লিখেছে, ননাইয়া আপু কেন আছো, আই ভালো আছি। কি বলবো, আই কন আস কেন আছে নাকি ভালো আছে নাকি, আমি এটি এটাই মনে হচ্ছে যে এটাই বোধ হয় বলা উচিত, আমি চিটাগংয়ের ভাষা একদমই জানি। এনিওয়ে আমি ভালো আছি আপু, আগামী ফ্রাইডে হাওয়া বদল শুনতে পারবো তো? অবশ্যই শুনতে পারবে, খুব মিস করছি কুয়াশার কথাটাও বলতে হবে, কুয়াশার কথা তো বলতেই হবে না। আই লাভ ইউ আপু, আই মিস ইউ, থ্যাংক ইউ। তানভীর লিখেছে, আচ্ছা আমার মনে হয় আমাদের একটা ব্রেকে যাওয়ার দরকার, কারণ রাত 12টা খবরের সময় হয়ে গেছে। তো ঠিক আছে, যারা সঙ্গে আছো প্লিজ সঙ্গে থাকো, আর আমাকে লিখে পাঠাও যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। আর বিষয় মিলে আছি তোমার সঙ্গে কুয়াশাতে বা আপনার সঙ্গে কুয়াশাতে, 12টার পর ফিরে এসে আমরা বলতে হবে চলে যাবো। আরো একবার স্বাগত কুয়াশার দ্বিতীয় ঘন্টায়, এবং একটু পরে শুরু হয়ে যাবে আমাদের মূল কাহিনী। কিন্তু তার আগে কিছু বন্ধু এসএমএস পাঠিয়েছে, সেগুলো পড়ে তারপর আমরা মূল কাহিনী শুনতে চলে যাবো। আর সঙ্গে আছি আমি শর্মিন। রিজভী আমারও লিখেছে চিটাগং থেকে, অনেক ধন্যবাদ রিজভী তোমাকে। তানভীর লিখেছে নিউজ ক্যাটার থেকে, আপু বৃষ্টির মাঝে ভূতের কুয়াশা হবে, দারুণ, একদম ঠিক। আরিফ লিখেছে, শর্মিন আপু আই রিড ইন ক্লাস 9, কুয়াশা আমার প্রিয় একটি শো, আই লাভ কুয়াশা, আর তুমি আমার একজন প্রিয় আরজে, এটা আমার ফার্স্ট এসএমএস, প্লিজ পড়বে, অনেক ধন্যবাদ আরিফ। আর কোন ক্লাসে পড়ো লিখেছে, স্কুলটা লিখলে খুব ভালো হতো, যেই যেই কলেজে পড়ো বা স্কুলে পড়ো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখে পাঠালে ভালো হতো, আমরা জানতে পারি কোন স্কুলে বা কলেজে আমাদের কোন বন্ধু পড়ছে যে শুনছে আমাদেরকে। তো আর সিন লিখেছে, আপু গল্প কি লিখে পাঠানো যায়? লিখে পাঠানো যায়, আমাদের সেক্ষেত্রে একটু কষ্ট করতে, আমাদের আবার কম্পোজ করতে হয়, তো সেক্ষেত্রে যদি কম্পোজ করে পাঠাও তাহলে খুব ভালো হয়। এটা কে লিখেছে, হাসমতুল্লাহ, থ্যাংকস আপু, থ্যাংকস জানিয়েছ, অনেক ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। আপু আমি এবিসি, আপু আমি এবিসি, আচ্ছা আমি এবিসি লিখতে বলেছিলাম স্পেস দিয়ে তারপর বাকি কথা লিখতে বলেছিলাম, লিখেছে শর্মিন আই লাভ ইউ, থ্যাংক ইউ। সাইফুল লিখেছে আই লাভ কুয়াশা। হৃদয় লিখেছে হাই আপু, হাই হৃদয়। রাজকন্যা লিখেছে মিরপুর থেকে, আপু তোমাদের এফবি অ্যাকাউন্টটা কাইন্ডলি বলবে প্লিজ, এবিসি রেডিও ফ্যান পেজ আছে একটা, সেখানে লিখতে পারো, আর আর জে শর্মিন, আর জে এস এইচ এ আর এম ডাবল ই এন। আপু তুমি ভালো আছো? আমি রফিক, আমি ভালো আছি রফিক, আমি কুয়াশার নিউ লিসনার ফ্রম বোধে খুলনা লিখতে চেয়েছিল, পুরোটা আসেনি। সাদ লিখেছে আই লাভ কুয়াশা, ঈদ কেমন কাটলো আপু আপনার? জয় লিখেছে উত্তরা থেকে, আমার খুব ভালো ঈদ কেটেছে। মেহেদি হাসান লিখেছে হাতিয়া নোয়াখালী থেকে, শর্মিন আপু আই লাভ ইউ অ্যান্ড আই লাভ এবিসি রেডিও অ্যান্ড কুয়াশা। সামি লিখেছে কুয়াশার রক্স, কুয়াশা শুনতে আমার খুব ভালো লাগে, ইস্তি লিখে পাঠিয়েছে। রাজকন্যা পাতালপুরি থেকে, বাবা একজন রাজকন্যা রাজপ্রাসাদ থেকে পাতালপুরি রাজকন্যা লিখে পাঠিয়েছে, আপনি আমি কুয়াশার সব পর্ব শুনেছি বাট ভয় করে না, কিন্তু খুব ভালো কথা। আর সামিহা লিখেছে মগবাজার থেকে, হাই আপু হাউ আর ইউ, খুব ভয় করছে আপু, নতুন ফ্রেন্ড আমাকে উইশ করো। ইফাত খান জয় চিটাগং থেকে, চিটাগং আনোয়ারা থেকে, ওয়েলকাম টু এবিসি রেডিও ইফাত। মেহজাবিন আর মাহফুজা আমরা দুই বোন শুনছি গ্যান্ডারিয়া থেকে, উই আর ভেরি এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আর একটু এক্সাইটমেন্ট আর একটু ধরে রাখো, একটু পরে শুরু হবে। আমার নাম শাহেদ বোয়ালখালী চিটাগং থেকে বলছি, হাই শর্মিন আপু কেমন আছেন, মাই লাভ কুয়াশা, আমি কুয়াশা একটা শুনতে খুব ভালো বাসি, আমার ভয়ের গল্প খুব ভালো লাগে। আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে আপু, আমি তোমাদের নতুন ফ্রেন্ড, ওয়েলকাম করো, কিন্তু নামটা তো লিখে পাঠাওনি। শাওন চিটাগং থেকে, সেও নতুন বন্ধু, স্বাগত যত নতুন বন্ধুরা লিখে পাঠিয়েছ বা পাঠিয়েছেন। ঐশী লিখেছে আপু আই লাভ কুয়াশা, আপু চিৎকারটা খুব ভয়ের। নয়ন একা শুনছে এবং খুব ভয় পাচ্ছে লিখেছে। মামুন লিখেছে মিরপুর থেকে, সময় দিবে না জন্য কি শ্রোতাদের লেখা গল্প বাদ দিলে, না বাদ দিইনি তো, না পাঠালে বা পছন্দ না হলে সেক্ষেত্রে তো পড়া হয় না, আমাকে তো বাছাই করতে হয় তাই না, বাছাইকৃত গল্প আমরা পড়ে শোনাই, বাদ দিইনি। এটা কে লিখেছে? আনোয়ার থেকে এক বন্ধু লিখেছে, আমার বন্ধু পারভেজ ও বাবুকে হাই বলে দাও। আমি হাই বলে দিচ্ছি পারভেজ এবং বাবুকে। তো ঠিক আছে, আমাদের গল্প শুনবার সময় হয়ে গেছে, আজকের কাহিনী শুনবো। আজকের কাহিনী লিখেছেন শেগুস্তা বেচারি। তো শুরু করছি আজকে কুয়াশার প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসবো ছোট্ট একটা বিরতি নিয়ে। আমার সঙ্গেই থাকুন এবং আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221-এ। কুয়াশা আপনার সঙ্গে আছে, আমি আরজে শারমিন, আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। আরজে শারমিনের ফ্যান পেজ আছে, সঙ্গে আছে এবিসি রেডিও ফ্যান পেজ, সঙ্গেই থাকবে।
বোর হয়ে গেলাম রে, আর কিছুই ভালো লাগছে না।
হ্যাঁ ঠিকই বলছিস, শেষ 8টা থেকে শুরু হয় কামরুল স্যারের 2 ঘন্টার বয়ান, অত সকালে ঘুম থেকে উঠে 2 ঘন্টার লেকচার শোনার মতো ধৈর্য কার থাকে বলতো?
তুই তো সুযোগ পেলেই ঘুম দিস, তুই কমপ্লেন করিস কেন?
ঘুমাই মানে, ঘুমানোর উপায় আছে? যে একটু চোখ লেগে আসে অমনি বেটা কামরুল মাস্টারের নজর পড়ে যায়, তারপর তার জীবনাদর্শের লেকচার শুরু হয়, তার থেকে না ঘুমানোই ভালো।
না রে দোস্ত, ঠিকই বলছিস, কামরুল মাস্টার অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করছে। একে তো এত সকালে ক্লাস, তার উপর সারাদিন ফ্রি থাকলে তাও একটা কথা, বিকেল পর্যন্ত তো ক্লাস এমনিতেই থাকে, সন্ধ্যার থেকে আবার টিউশনি, রাতে বাসায় গিয়ে পেপারসের কাজ করা, উফ সত্যি আর পারছি না রে।
উফ আল্লাহ, এবার একটু মুক্তি দাও, এত পেইন আর নিতে পারতেছি না।
আমাদের একটু ব্রেক নেওয়া উচিত, কি বলিস?
ব্রেক কেমনে মামা?
আমাদের শ্রদ্ধেয় মাস্টার মশাই জেনে ফেললে জানে মারবে।
চিনিস না তো এক একজনকে, প্রতিটা ক্লাসে অ্যাটেন্ডেন্সের উপর কড়াকড়ি শুরু করেছে, কেউ একটা ক্লাস মিস করলে তাকে পরের ক্লাসে কঠোরভাবে জবাবদিহি করতে হচ্ছে, আর ঠিকঠাক মতো উত্তর দিতে না পারলে মানিকজতের একেবারে 12টা বাজিয়ে ছাড়ছে।
বলিস কি, এমন কিছু করছে নাকি? কই, আমি তো দেখিনি।
তুমি দেখবা কেমনে, তুমি তো ট্রাস্টির মেয়ে, সেই জোরে যে গত সপ্তাহে 2 দিন ডুব মারলা, কেউ তো কিচ্ছু বললো না, আর কেউ কিছু বলবেও না। আরে তুই সেদিন আসিস নি, আমাদের জুয়েল আছে না, ওই যে মোটা জুয়েল, ওর নাকি পেট খারাপ হয়েছিল তাই একদিন ক্লাসে আসেনি, ব্যাস তারপর দিন আমাদের ফারুককে, মানে ফারুক মাস্টার আর কি, পুরো ক্লাসের সামনে কি অপমানটাই না করলো, বাপ রে বাপ।
অপমান করবে না তো কি, মোটাটা ক্লাসের মধ্যে বলে যে আমার পেট খারাপ হয়েছে, কেমন গাধা, বলতে পারতো যে স্যার আমি অসুস্থ ছিলাম,
আর যাবি কই। তারপর ওর সুস্বাস্থ্য নিয়ে যা যা মুখে আসলো ফারুককে তাই বললো।
বলিস কি, এত কিছু হয়ে গেছে, আমি মিস করলাম।
তুই ছিলি না ভালোই হয়েছে, তুই থাকলে বেচারা আরো কষ্ট পেত।
কেন কষ্ট পেত? কেন
কেন তুমি জানো না, ওই মোটাটা তো তোমার সিক্রেট অ্যাডমায়ারার।
ছি, কি যে বলিস না, ওই ভটকুটা আমাকে কেন, ওই গাধাটা জানে না যে আমার একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড আছে।
শোন, এইসব প্রেম এগুলো কোনো ব্যাপার না, এইসব প্রেমিকরা আজীবন কিছু না বলে প্রকাশ না করেই ভালোবেসে যেতে পারে।
তোরা কিন্তু অন্য টপিকে চলে যাচ্ছিস, আমরা কিন্তু আজকে কথা শুরু করেছিলাম অন্য বিষয়ে।
রিয়েলি ইয়ার, উই নিড আ ব্রেক।
তাহলে চল কোথা থেকে ঘুরে আসি, কোথায় যাওয়া যায় বলতো?
শোন, আমি আগেই বলে দেই, পাহাড় আর সমুদ্র অ্যাভয়েড কর, ওগুলো দেখতে দেখতে পচে গেছি।
তাহলে আর কোথায় যাওয়া যায়, 2-3 দিনের বেশি তো থাকাও যাবে না।
আমি বলি কি, চল সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে যাই, একটু বেশি ভিতরের দিকে, তবু গিয়ে মজা পাওয়া যাবে। এখন তোরা দেখ, তোরা গ্রামে গিয়ে থাকতে পারবি কিনা।
কেন পারবো না, তুই যদি গিয়ে থাকতে পারিস, তোর বাবা মা যদি থাকতে পারে, তাহলে আমরা কেন পারবো না?
আর দেখার মতো আর ঘোরার মতন কি কি আছে রে?
বহু বছরের পুরনো একটা জমিদার বাড়ি আছে, তার কয়েক কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই, তার চারিদিক ঘিরে গভীর ঘন জঙ্গল, সেই জঙ্গল পার করে আরো অনেক দুর্গে আমাদের সেই বিধ্বস্ত প্রায় বাড়িটি।
বলিস কি রে মামা, শুনেই তো গা ছমছম করছে, বেশ থ্রিলিং হতে পারে কিন্তু ব্যাপারটা।
আমার তরফ থেকে ডান, আমি গেলে ওখানেই যাব, ব্যাস।
তাহলে চল এই বৃহস্পতিবার সকালের ক্লাসটা করেই বেরিয়ে পড়ি। রুকি, বাঁধন ভাইকেও যেতে বল না আমাদের সাথে, আমরা তাহলে ফ্রি ফ্রি গাড়িটা পেয়ে যাই, কি বলিস তোরা?
আরে কোনো সমস্যা নাই, আমি বললেও রাজি হয়ে যাবে, ও কয়েকদিন ধরে কোথাও যাবে যাবে করছিল।
কিন্তু একটা শর্ত, কোনো ড্রাইভার নেওয়া যাবে না, আর গাড়ি কিন্তু আমি ড্রাইভ করব, রাজি?
আমাদের চারপাশে প্রতিদিন কত ঘটনাই না ঘটে, কিন্তু তার ভেতর থেকে অস্বাভাবিকতা খুঁজে পাওয়াই যায়। সবই তো স্বাভাবিক ঘটনা, তাই না? আজকের গল্পে আমরা এতক্ষণ যা যা শুনলাম তা একটু পরে গিয়েই কোন দিকে মোড় নেবে সেটা বলা বেশ মুশকিল। শুরুটা তো বেশ স্বাভাবিকই ছিল, তাই নয় কি? যেন আমাদেরই পরিচিত ক্যাম্পাসের সেই বন্ধুটির ঘটনা, যে খুবই হইচই করতে পছন্দ করত। অথবা সেই বন্ধুটি যে কিনা সবার সিক্রেট সবার সামনে ফাঁস করে দিত। অথবা সেই বন্ধুটি যাকে ছাড়া একটি দিনও যেন ভাবাই যায় না। এমন কিছু বন্ধুত্বের ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের কুয়াশা। আজকের গল্পের সেই বন্ধুগুলো যারা একটি স্বাভাবিক পথ চলতে চলতে কোনো এক অস্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তারাও আমাদেরই মতো সবাই, রনি, নাজমুল, সজল, রুকি আর রুকির বয়ফ্রেন্ড মাধু। ক্লাস আর অফিসের একঘেয়েমি জীবন থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেতে তারা ছুটে যাচ্ছে গ্রামের একটু সবুজ ছোঁয়ায় গা ভাসাতে, একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে। ক্লাসের ক্রমশ কঠিন হয়ে আসা পড়াশোনা, টিচারদের বোরিং ক্লাস, অফিসের বসের ঝাড়ি, এসব থেকে একটু বেরিয়ে এসে বেঁচে থাকার স্বাদ নেওয়াটা খুব অনিবার্য হয়ে পড়েছিল। দেখা যাক কেমন স্বস্তি অপেক্ষা করছে এদের জন্য।
সজল, সজল, ওই ফারিকা কিভাবে জুয়েল ভটকুটাকে ঝাড়লো একটু দেখা না প্লিজ।
আরে আর কত দেখবি, একটু আগেও না দেখালাম। আরে করো না সজল, তোমার বান্ধবী এত মিষ্টি করে বলছে, মানা করা যায় বলো তো? মিষ্টি আপনার কাছে মিষ্টি লাগলেও আমাদের কাছেও মোটেও মিষ্টি না, ও তো একটা ঝিল্লি।
খবরদার বলছি সজল, মাথায় মারবি না কিন্তু, একেবারে খুন হয়ে যাবি।
বাপরে, তুমি এত দোষী তা তো জানতাম না, আগে বলো নি কেন?
তার মানে এখনো তার আসল রূপই দেখেননি আপনি? দেখবেন দেখবেন, একদিন না একদিন আপনি তো সবই টের পাবেন, তখন আপনি হাজার চাইলেও ওই ভূত ঘাট থেকে নামাতে পারবেন না বাঁধন ভাই।
কি কি বললি? দাঁড়া তোকে দেখাচ্ছি।
ও মা গো, আর মানিস না রুকি। এই রুকি, আরে বাবা ঠিক আছে, হয়েছে তো, আমি তো কিছুই শুনিনি, এবার থামো।
না, ও সব সময় ওর পিছে লেগে থাকে, আমার ভালো লাগে না।
এই রুকি, তুই না ফারিকের মিমিক্রি শুনতে যাচ্ছিলি? শুন।
না আমি কিচ্ছু শুনবো না।
আরে রুকি, এত সামান্য কথা নিয়ে এত রাগ করলে হয়? দেখো না সজল কি দেখাতে যাচ্ছে।
আমি শুরু করছি তাহলে। জুয়েল সাহেব, আপনার পেট খারাপ হয়েছে বলে আপনি ক্লাস মিস করতে পারেন না? নষ্ট হলে তো শুধু আপনার প্যান্টই নষ্ট হতো, তার বেশি কিছু নিশ্চয় নয়। সেটা কি আমার মূল্যবান লেকচারের থেকেও বেশি দামি?
ও ভীষণ ডিসগাস্টিং। কিন্তু রনি, তোমার কি হয়েছে? তোমাদের টিচারটা কি গাড়ি চালানোর সময় কথা বলতে বা হাসতে বারণ করেছে নাকি?
আরে বুঝছেন বাবন ভাই, ওর ক্রাশ হলো সেজুতি। সেজুতিকে আমাদের সাথে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু সে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছে, তাই আমাদের রনি বাবুর মন খারাপ।
বলেন তো বাদন ভাই, ভাবছিলাম এখানে এসে ওকে প্রপোজ করবো, সেই সাথে ওর হবু শ্বশুর বাড়িও দেখা হয়ে যাবে, কিছুই হলো না।
রিল্যাক্স রনি, অ্যাক্সিডেন্ট করবা তো।
সরি এভরিওয়ান, মাথাটা একটু বেশি খারাপ হয়েছিল।
আরে চিল ম্যান, ফিরে গিয়ে প্রপোজ করে দিস, তাহলেই তো হলো।
হুম, তাই করতে হবে।
আরে দেখতে দেখতে তো আমরা কখন জঙ্গলের মধ্যে চলে এসেছি। তুই যেই জঙ্গলের কথা বলছিলি এটা কি সেটাই রে রনি?
হ্যাঁ, এটাই আমাদের সেই খানদানি জঙ্গল।
ওরে বাপরে, একা আসতে বলো তো আমি কিছুই চিনতে পারতাম না।
একা না আসাটাই ভালো, আর তাছাড়া একা আসবি কেন? আমি আছি না, এখন সব চিন্তা ভুলে যা। অন্ধকার তো প্রায় নেমে এলো, আমরাও এসে গেছি প্রায়।
জঙ্গলে ঘেরা বিশাল এক প্রাচীর পেরিয়ে পাঁচ বন্ধুর দল আরেক সমতল প্রান্তে এসে পৌঁছল। বহুদূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না। এক রোমাঞ্চকর অনুভূতি নিয়ে তারা এগিয়ে চলল সামনের দিকে। বেশ কিছু তো যাওয়ার পর তারা দেখল এক সুবিশাল প্রাসাদ, জরাজীর্ণ প্রায়। সন্ধ্যা নামার ঠিক আগের মুহূর্তে এমন দৃশ্যের জন্য তারা প্রস্তুত থাকতেও প্রত্যেকেরই শরীরের লোম হাড়া হয়ে গেল। এমন জায়গায় রনির মা বাবা থাকেন কিভাবে? তাদের তো সঙ্গী বলতে দুই তিনজন পুরনো কাজের লোক এই যায়। আর রনি বলল এদিকে কোনো বাইরের মানুষ আসারও সাহস পায় না। জঙ্গলে ঘেরা সেই গোলকধাঁধার প্রাচীর পেরিয়ে কেই বা আসবে ভেতরে? আর রনিও ছোটবেলায় এখানে কিভাবে কাটিয়েছে তা কে জানে? ও তো বলে এখানে দুই তিন দিন থাকলেই নাকি অভ্যেস হয়ে যায়। এখন দেখা যাক আদু অভ্যাস হয় কিনা। সাসপেন্সে ভরা এক অভিজ্ঞতার অপেক্ষায় পাঁচ বন্ধুর দল গিয়ে হাজির হল রনিদের জরা জীর্ণ জমিদার বাড়িতে। কিন্তু ভেতরে গিয়ে রনির বাবা মায়ের সাথে কথা বলে তাদের ধারণাই পাল্টে গেল। ওরা ভেবেছিল এই রহস্যে ঘেরা জায়গায় থাকতে থাকতে রনির বাবা মাও তাদের সাথে রহস্যজনক আচরণ করবে, কিন্তু তাদের সাসপেন্সের ঠান্ডা পানি ঢেলে দিয়ে রনির বাবা মা অত্যন্ত আন্তরিকতার সাথে তাদেরকে বরণ করে নিলেন। কিছুক্ষণ পরেই রাতের খাওয়া দাওয়া সেরে ওদের পাঠিয়ে দেওয়া হলো ঘুমোতে। এত সকালে কি আর ওদের ঘুম আসে? ইলেকট্রিসিটিহীন সেই জমিদার বাড়ির ছাদে গল্প করে আর গানের অন্তমিল খেলে পার করে দিল বেশ সময়। ছেলেরা একই সাথে ঘুমোবে বলে ঠিক করল, আর রুকি থাকবে পাশের ঘরে। আর রুকির প্রোটেকশনের জন্য দেয়া হলো এক হাত ঘোমটা তারা একজন বৃদ্ধা দাসী। হঠাৎ ঘুমের মাঝে মাঝরাতে রুকির মনে হয় তার শরীরে একটা হাত খুব আলতো করে ছুঁয়ে যাচ্ছে তাকে। রুকি ঘুমের ঘরে ভাবে হয়তো বাঁধন উঠে এসে তার সাথে দুষ্টুমি করছে। রুকিও কিছু না বোঝার ভান করে পড়ে থাকে বিছানায়, আর সেই হাতটাও ছুঁয়ে যেতে থাকে রুকির শরীরের বিভিন্ন জায়গা। একসময় রুকি শক্ত করে ধরে ফেলে সেই হাত। ওমা, এ তো বাঁধনের হাত না, অসম্ভব লোমস একটা হাত রুকির হাতের মধ্যে আটকা পড়ে আছে। চমকে উঠে চোখ খুলে ফেলে রুকি, এক ছত্তায় হাত ছড়িয়ে উঠে বসতেই দেখে চারিদিক শূন্য, কোথাও এমন লোমস কেউ নেই। শুধু নিচে ঘাপটি মেরে শুয়ে আছে সেই দাসীটি। কি কাজ দিয়ে উঠে রুকি,
আরে
দাসিটা জানো আমার গায়ে হাত দিয়েছিল।
কি বলছিস? কি এই যে ও যা বলছে তা কি সত্যি?
জি না মালিক, আমি তো ঘুমাইতেছিলাম, আমি কেন মালকিনের শরীরে হাত দিব?
কি হয়েছে একটু পরিষ্কার করে বল তো রুকি।
আরে আমি ঘুমাচ্ছিলাম, ঠিক এমন সময় একটা লোমস হাত আমার গায়ে, উফ, আমি প্রথমে বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম হয়তো বাঁধন এই ঘরে এসে আমার সাথে একটু দুষ্টুমি করছে, কিন্তু হাত ধরে দেখি হাতটা খুবই লোমস আর কেমন যেন অদ্ভুত। ঠিক তখনই আমি চিৎকার দিয়ে উঠি,
আমি কেন এত রাতে তোমার ঘরে আসবো? আর তাছাড়া তুমি দাসীর কথা বলছো, কিন্তু ওর হাতে লোম কি করে আসবে? তুমি দেখো।
আমি কিচ্ছু জানি না, আমি ঠিকই বলছি একটা হাত ছিল, একটা লোমস হাত।
ওর আসলে এখনো রহস্যের নেশা কাটেনি, সে শুরুর থেকে রহস্যের সন্ধান করে বেড়াচ্ছে, সেটাই মাথায় থেকে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে সে সব দেখেছে।
হ্যাঁ রে রুকি, তুই মনে হয় কোনো খারাপ স্বপ্নই দেখেছিস, ওগুলো এখন ভুলে যা, গিয়ে মাথা ঠান্ডা করে ঘুমা।
না বাবা, আমি এই ঘরে ঘুমাতে পারবো না, আমি একা একা থাকতে পারবো না।
বাঁধন ভাই, আপনি না হয় ওর সাথে থেকে যান, বেচারি ভয় পাচ্ছে।
না না, তা কি হয় নাকি, এখনো বিয়ে হয়নি আমাদের, আর তাছাড়া যাতায়াতে কি ভাববে? ও আচ্ছা, বাঁধন ভাইয়ের সাথে থাকার জন্য রুকি তাহলে এই নাটকটা করলো।
রনি আবার?
আরে বাবা থামো থামো, এখন মারামারি করো না। রনি আমাদের ঘরেই এক পাশে একটা চৌকির মতো দেখলাম, ওখানেও থাকতে পারে যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে।
না না কোনো অসুবিধা নেই রুকি, চল তুই আমাদের ঘরে ঘুমাবি।
পাঁচ বন্ধু মিলে একই ঘরে কাটিয়ে দিল রাত। বিছানায় পিঠ দিতেই নিমেষে সবার চোখ বুজে এলো, সারা দিন তো আর কম দৌড়ঝাঁপ করেনি, রাতে একটু স্বস্তির ঘুম না হলে কি শরীর চলে? কাল সকালে উঠেই তো রনিদের এই কয়েকশো একর এলাকার রাজত্ব ঘুরে দেখার পরিকল্পনা আছে। সকালে ঘুম থেকে উঠে অসম্ভব ভালো দুধ চা আর রকমারি সব নাস্তা দিয়ে ব্রেকফাস্টের টেবিলেই কেটে গেল ঘন্টা খানেক। চাচার চাচি এতই ভালো মানুষ, একদম রনির মতোই। মানুষজন ঠিকই বলে গ্রামের মানুষজন আসলে খুব ভালো আর সহজ সরল হয়। এরা যদিও জমিদার বংশের লোক, তবুও তো এতদিন ধরে গ্রামে আছে, আর গ্রামের স্থিরগুলোকে সান্নিধ্যে থাকতে থাকতে যে কোনো মানুষেরই মন পবিত্র হয়ে যেতে বাধ্য। কাল আসতে আসতে রাতের আঁধার মিলে যাওয়ায় ওরা বুঝতে পারেনি, সকালের উজ্জ্বল আলোয় বাড়িটির আসল চেহারা বোঝা গেল। রাতের যে গা ছমছমানি ব্যাপারটা সেটা একেবারেই নেই, হ্যাঁ একটু বেশি পুরনো আর ভাঙা চূড়া, তারপরও ওদের মনের ভয়ের রেশ মাত্র নেই এখন। এতে যদি ওরা খুবই আশা হতো, কারণ ওরা চাচ্ছিল এখানে রহস্যময় কিছু হোক। খানিকক্ষণ পরে ওরা ঘুরতে বের হলো সেই জঙ্গলে। বিভিন্ন প্রজাতির গাছগাছালি আর লতা পাতায় ছেয়ে আছে পুরো বন, আর অদ্ভুত একটা থমথমে পরিবেশ। তবুও ওদের ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছিল। জঙ্গলটা এতটাই গভীর যে রনিকে ছাড়া কেউ একা আসলে নির্ঘাট বাড়ি ফিরতে পারবে না। হাঁটতে হাঁটতে তার একটা কুয়া পেল, সেটিও অনেক দিনের পুরনো আর শ্যাওলা পড়া। সবাই মিলে উঁকি দিয়ে ভেতরে দেখল, এক ফোঁটা পানিও নেই আর মাকড়সার জালে একেবারে ভর্তি হয়ে আছে। কিন্তু এই কুয়ার টল কোথায় তা কেউই আন্দাজ করতে পারবে না।
ও মা, এটা কি রে রনি, এটা কি একটা কুয়া?
হ্যাঁ কুয়া, কুয়া মানে পানির কুয়া।
হ্যাঁ রে বাবা, কেন জীবনে কুয়া দেখিসনি?
দেখছি, কিন্তু এত বড় আর এত গভীর কুয়া আমার বাপের জন্য দেখি নাই।
এই রনি, এই কুয়ায় পানি নাই কবে থেকে রে? আর এত গভীর কুয়া কিন্তু পানি নাই কেন?
পানি আছে, হয়তো নিচের দিকে, এখান থেকে দেখা যাচ্ছে না। আর পানি নাই বহু আগের থেকে, তখন মনে হয় আমাদের জেনারেশন এখানকার জমিদার ছিল।
শুনেছি এই ধরনের জমিদারি আমলে কুয়াগুলোর পেছনে নাকি নানা ধরনের কাহিনী থাকে, এই কুয়ারও আছে নাকি এমন কোনো কাহিনী?
হ্যাঁ আছে, আমি শুনেছি আমার বাবার কাছ থেকে। সত্যি কি মিথ্যা সে কথা বলতে পারছি না, তবে আছে একটা কাহিনী।
বল না রনি, প্লিজ একটু বল না।
হ্যাঁ বল না, এরকম একটা জায়গায় এসে একটু থ্রিল ফিল না হলে কি হয় বলতো?
অত থ্রিল ফিল করার চেষ্টা করিস না, না হলে কাল রাতে রুকির মতো তোর গায়ে এসে কেউ হাত বুলিয়ে যাবে।
সজল
আহা, আচ্ছা রনি সবাই শুনতে চাচ্ছে যখন তখন বলোই না। আচ্ছা বলছি, অত ভালো করে মনে নেই, তারপর শুনেছিলাম যারা আমাদের এই প্রাসাদের প্রাচীর পেরিয়ে মানে এই জঙ্গল পেরিয়ে ভেতরে আসার চেষ্টা করে তাকে এই কুয়ার ভেতরে ফেলে দেওয়া হতো। আর তারপর আমাদের নাকি বিশাল বিশাল সাইজের বল্লম ছিল, সেই বল্লমগুলো দিয়ে তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হতো। আমাদের পূর্বপুরুষরা প্রাইভেসি রক্ষার ব্যাপারে খুবই কঠোর ছিল, এই মহলের আশেপাশে কোনো প্রজার প্রবেশ তারা মেনে নিত না। আর এই কুয়ার পানি দিয়ে জমিদার পত্নীরা তাদের চুল ধুত, এতে নাকি তাদের চুল ঘন আর কালো হয়ে উঠত। নিজের পূর্বপুরুষদের কাহিনী শুনলে নিজেরই খারাপ লাগে। আচ্ছা রনি, আমরা যে তোমাদের সীমানার প্রাচীর পেরিয়ে ভেতরে এসেছি, আমাদেরও কি এমন শাস্তি প্রাপ্য? কিছু বলেন না বাঁধন ভাই, এখন কি আর সেই দিন আছে?
তাও ভালো।
তাহলে এখন এখন কি তোদের সব প্রশ্ন উত্তর পেয়েছিস? এবার তাহলে আমরা এগোই, এখন অনেক দেখার বাকি। হ্যাঁ হ্যাঁ চল।
আবার গল্প করতে করতে ওরা সামনে এগোতে থাকে। নাজমুল ওদের থেকে একটু পিছিয়ে পড়ে, ও বরাবরই একটু দুষ্ট প্রকৃতির ছেলে, যেখানেই যাক না কেন শয়তানি না করলে হয় না। ওর এই কুয়াটার ব্যাপারে ভীষণ কৌতূহল বেড়ে গেছে, সে আরো উঁকিয়ে ছুকি দিয়ে দেখতে থাকে ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। উত্তেজনায় সে একেবারে কুয়ার ভগ্ন প্রায় প্রাচীরের উপর উঠে দাঁড়ায়। কিন্তু কে জানত একটু পরেই কি ঘটতে চলেছে। ভাঙা এটির উপরে দাঁড়াতেই পা ফুসকে যায় নাজমুলের, কিন্তু তখনই পাশের গাছে একটা ডাল ধরে সে সামনে নেয় নিজেকে। কিন্তু পরক্ষণেই আর একটা পিচ্ছিলিতে পা দিয়ে ফেলছে আর সাথে সাথে ঠিক করে একেবারে কুয়োর ভিতর ফেলে।
তোর এত বড় সাহস, তুই আমার রাজ্যে প্রবেশ করেছিস। কে কে কথা বলে? তোর এত বড় দুঃসাহস, তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি কে? তুই আমার ভূখণ্ডের উপর দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছিস আমি কে?
আপনি আপনি?
হ্যাঁ আমি, আমি এখানকার জমিদার। এবার বল তুই কেন এখানে এসেছিস?
আপনার আপনারই বংশের এক বংশধর আমার বন্ধু, আমি তার সাথে এসেছি।
ভুল, মিথ্যা, আমার বংশের কারণ এত সাহস নেই যে এই সীমানা প্রাচীর পেরিয়ে অন্য কাউকে এখানে।
This track was downloaded from FusionBD.com.
আমি সত্যি বলছি।
চুপ, আর একটাও কথা না, নিজের নিয়তির জন্য প্রস্তুত হ।
আমাকে ছেড়ে দিন না।
আজকে কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব আমরা এতক্ষণ শুনলাম। এতক্ষণ শুনে আমরা যেটা বুঝতে পারলাম, আমরা দেখছি কাহিনীর যে চরিত্রগুলো আছে, আছে রনি, নাজমুল, সজল, রুকি, বাঁধন, এরা সব বন্ধু। কিন্তু একঘেয়ে শহরের জীবন থেকে এরা কোথাও বেড়াতে যেতে চাচ্ছে, একটু শ্বাস নিতে চাচ্ছে, প্রকৃতির কাছাকাছি যেতে চাচ্ছে, কিন্তু তারা সমুদ্রে যেতে চাইছিল না, পাহাড়ও দেখতে চাইছিল না, তারা একটু অন্যরকম জায়গায় যেতে চাইছিল। এবং সেই জন্য সাহায্য করলো তাদের রনি। রনি বলল তাদের গ্রামের বাড়িতে যেত, যেখানে দেখা গেল গিয়ে একটি জমিদার বাড়ি আছে রনিদের। এবং সেই জমিদার বাড়িতে গিয়ে প্রথম রাতেই রুকির সঙ্গে একটা কেমন অদ্ভুত ঘটনা ঘটে গেল আমরা শুনলাম। তারপরে তারা জঙ্গলে বেড়াতে গেল এবং সেখানে গিয়ে একটা পরিত্যক্ত কুয়া দেখতে পেল, যে কুয়াকে নিয়ে একটি কাহিনী আছে কুয়ার পেছনে। অর্থাৎ রনিদের পূর্বপুরুষদের কিছু বিভৎস কীর্তির সাক্ষী হয়ে আছে সেই কুয়াটি। এবং সেই গল্পটি রনি তাদের বন্ধুদেরকে বললো। এবং এক পর্যায়ে আমরা দেখলাম যে পা ফুসকে তাদের যে বন্ধু, একজন বন্ধু সেখানে পড়ে গেল, নাজমুল পড়ে গেছে সেখানে। আমরা তারপরে কি আছে এর পরের পর্বে, এখন যে পর্বটি আমরা শুনবো সেখান থেকে আমরা জানতে পারবো যে কি রহস্য আছে সেই জমিদার বাড়িতে, এবং কি রহস্য আছে সেই কুয়ায়, সেই অদ্ভুত গলার লোকটি, কণ্ঠস্বর যা শুনলাম, সে মানুষটি কে? সে কি আসলেই মানুষ নাকি অন্য কেউ? সঙ্গেই থাকবেন আমাকে লিখে পাঠাবার ঠিকানা, যেখানে মোবাইল থেকে 111। শর্মিন আছি আপনার সঙ্গে কুয়াশায়, আসবেন ছেলেমিস রেডিও এফএম 90.2। পরের পর্ব শুনবো, তারপর আবার ফিরতে সঙ্গে থাকবেন।
তুমি কোথায় গিয়েছিলে?
আমরা তো টেনশনে পড়ে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলি তুই?
তুই এত কেয়ারলেস না, সব জায়গায় তোর দোষীপনা করতে হবে। যদি হারিয়ে যেতি তাহলে কি করে খুঁজে পেতি আমাদের? কিছু হয়নি তো বাবা, আমি তো ঠিক আছি নাকি?
কোথায় গিয়েছিলি বলবি তো।
আরে কোথায় আর যাব, ওই পেছন দিকের গাছগুলো দেখছিলাম। চল আমরা এগোই।
হ্যাঁ চল, বাড়ির দিকে যেতে হবে, অন্ধকার হয়ে আসছে, আর বেশিক্ষণ বাইরে না থাকাই ভালো।
ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। রহস্যের সন্ধানে ভেতর ভেতর বড়িয়া হয়ে ওঠা একদল বন্ধু নিজেদের অজান্তেই এক গভীর রহস্যের জালে জড়িয়ে পড়ছে, কিন্তু কেউ কিচ্ছু জানতে পারছে না, কেউ কিচ্ছু বুঝতে পারছে না। রাত নেমে আসা ধুধু প্রান্তরের মাঝে এ যেন ঘন গভীর কুয়াশার আঁচড়। রাত নামতে নামতে ফিরে আসে তারা সেই জমিদার বাড়িতে। কুয়াটার গল্প শুনে সবাই বেশ অবাক হয়। মানুষ এত নির্মম হতে পারে? সামান্য সীমানা প্রাচীর ভেদ করার অপরাধে একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে বল্লম দিয়ে খুঁচিয়ে মেরে ফেলতে পারে? আবার সেই রক্তমাখা পানি দিয়ে জমিদার পত্নী গোসল, উফ, ভাবতে গা ঘিনঘিন করে ওঠে সবাই। কিন্তু রনির সামনে মুখ ফুটে কিচ্ছু বলতেও পারে না ওরা। বেচারা এমনিতেই তার পূর্বপুরুষদের কুকৃত্যের কথা মনে করে অপরাধ বোধে ভোগে। তবে সবাই এক বাক্যে স্বীকার করছে যে এখানে আসার অভিজ্ঞতা সত্যিই খুব রোমাঞ্চকর। কে জানে ওদের এই রোমাঞ্চপ্রিয়তা ওদেরকে কোথায় নিয়ে দাঁড় করাবে। রাতের খাবার খেয়ে ঘরে যেতেই রনি বলল,
এই সজল, নাজমুল, চল ছাদ থেকে ঘুরে আসি।
এখন আবার ছাদে যাবা? তোমাদের কি কোনো ক্লান্তি নেই?
না না, আপনারা থাকেন, আপনি আর রুকি এসছেন, আমরা ঘুরে আসি, একটু দূষিত হাওয়া খেয়ে আসি।
আমিও যাই তোমাদের সাথে।
রুকি একা ভয় পাবে, আপনারা থাকেন, অসুবিধা হলে ডাক দিয়েন।
ওদেরকে নিলি না কেন? ওদের গাধা, ওরা তো আমাদের সাথে থাকতে থাকতে নিজেদের মতো করে সময় কাটাতে পারছে না। এই সুযোগে নিজেরা একটু সময় কাটাস।
ও হ্যাঁ, তাও ঠিক,
চল ছাদ থেকে ঘুরে আসি।
আচ্ছা রনি, ছাদের এক কোণে একটা ঘর আছে মনে হলো, ওটাকে কি চিলে কোঠা বলে?
হ্যাঁ,
তুই সব ঘুরিয়ে দেখাচ্ছিলি কিন্তু ওই ঘরটা তো নিয়ে গেলি না।
ওই ঘরে আমিও কোনোদিন যাইনি, বহু বছর ধরে বন্ধ পড়ে আছে, কেউ ওখানে যায় না।
কেন কেন যায় না?
ওখানে নাকি আমার দাদার দাদা এক সুন্দরী বাইজিকে আটকে রেখেছিল, সে ওখানে বহু বছর আটকা পড়েছিল, তার বের হওয়ার অনুমতিই ছিল না। আর ওই ঘরে শুধুমাত্র আমার দাদার দাদা মানে আমার বড় আব্বা ছাড়া আর কেউ ঢুকতে পারত না। বন্দি হয়ে থাকতে থাকতে সেই বাইজি নাকি একদিন আত্মহত্যা করে, তারপর থেকে আমার বড় আব্বা ওই ঘরের দরজার তালা খুলে দেন, কিন্তু কোনোদিন কাউকে ঢুকতে নিষেধ করে দেন, তাই কেউ ঢোকে না ওই ঘরে। আমার পূর্বপুরুষদের বানানো নিয়মকেও ভাঙতে ভয় পাই, যদি অশুভ কিছু হয়ে যায়।
বাপরে, তোদের এক একটা যা কাহিনী!
হ্যাঁ, এই বাড়ির প্রতিটি ইতেই যেন এক একটা কাহিনী জড়িয়ে আছে, এক একটা রক্তাক্ত কাহিনী।
আরে বাঁধন ভাই না, উনি আবার উপরে এলো কেন?
কি ব্যাপার বাঁধন ভাই, রুকিকে একা রেখে চলে এলেন? ওই ভয় পাবে না, ও দেখলাম ঘুমিয়ে পড়েছে, আর পাশের ঘরে তোমাদের বুড়ি দাসীটা ছিল, ওকে বললাম রুকিকে দেখে রাখতে।
বাহ, আমরা আরো আপনাদেরকে একলা ছেড়ে আসলাম যাতে আপনারা একটু টাইম স্পেন্ড করতে পারেন।
তোমার খালি দুষ্ট বুদ্ধি, দাও দেখি আমাকেও একটা দাও, শুকটান দেই।
সারাদিনের ক্লান্তি নিয়ে বিছানায় পিঠ ঠেকাতেই ঘুমিয়ে পড়ে রুকি। ঘুমের ঠিক আগের মুহূর্তে শুনতে পায় রবি নাজমুল আর সজল ছাদে যাচ্ছে বাঁধন আর ওকে একটা কিছু সময় কাটাতে দেওয়ার জন্য। কিন্তু রুকির শরীরে এতই ক্লান্তি ভর করেছে যে সে উঠে বসে বাঁধনের সাথে একটু কথা বলবে সেই শক্তি নেই তার। চোখ বুঝে আসে রুকি, তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে সে টেরই পায় না। বাঁধনই ওর কাছে আসবে এই কথা ভাবতে ভাবতে একসময় মনে হয় বাঁধন এসেছে, বিছানার ওপর ঠিক তার পাশে এসে বসেছে বাঁধন, আর এক মনে রুগীকে দেখছে বাঁধন, যেন কতদিন দেখে না। আদর করে রুগীর চুলে হাত বুলিয়ে দেয়, কপালে হাত বুলিয়ে দেয়, শরীরেও হাত বোলায় বাঁধন। আরো আরামে গভীর ঘুম চলে আসতে থাকে রুগীর, চুল নাড়াতে থাকায় রুগীর মসৃণ চুলের কিছু অংশ এসে পড়ে তার মুখের উপর। কিন্তু কেমন যেন একটা গন্ধ পায়, অনেকটা রক্তের গন্ধের মতন। আবার চমকে উঠে রুগী, ওই কুয়ার পানি দিয়ে ধোয়া জমিদার পত্নীদের চুল থেকে যেমন গন্ধ আসতো ঠিক তেমন গন্ধ, কিন্তু কিন্তু ওর চুলে কি করে আসবে সেই গন্ধ? এক লাফে বিছানা থেকে নামে রুগী, নেমে দেখে যথারীতি কেউ নেই, দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে রুগী, দেখে ঘরের সামনে বারান্দায় দাসী দাঁড়িয়ে আছে। রুগীর পায়ের আওয়াজ পেয়ে তার দিকে ফিরে তাকায় দাসী, যদিও তার চোখ দেখা যায় না। আবার চিৎকার করে ওঠে রুগী,
কে কে ছিল আমার ঘরে?
মালিক।
মালিক? মালিক মানে কোন মালিক?
আসেন আমার নাকি আপনি রে ডাকে।
ডাকে কে ডাকে? আশ্চর্য কথা তো, ইশারা করে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? এই শোনো, শোনো আমার কথা, শোনো শোনো বলছি।
রুগী মন্ত্রমুগ্ধের মতো দাসীর পেছন পেছন যেতে থাকে। দাসী বিশাল পুরনো বাড়ির ভেতর দিয়ে ভেতর দিয়ে এক প্যাঁচালো সিঁড়ির দিক নিয়ে যায়, তারপর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। রুগী তাকে কোনো বাধাও দিতে পারে না, আশ্চর্য এক সম্মোহনী শক্তি যেন রুগীকে টেনে নিয়ে যাচ্ছে অজানা কোনো এক গন্তব্যে। কিন্তু প্যাঁচালো সিঁড়ির ধাপ যেন আর ফুরায় না, যেন বহুদিন ধরে উঠছে তো উঠছে, আদৌ কি উঠতে পারছে রুগী, নাকি নামছে, নাকি ফিরে যাচ্ছে, ফিরে যাচ্ছে ফেলে আসা কোনো দিনে, অচেনা কোনো এক অতীতে। বুঝতে পারে না রুগী, কোনো কিছু বুঝে ওঠার শক্তিই যেন হারিয়ে ফেলেছে সে। এক দীর্ঘ যাত্রার পর সিঁড়ি বেয়ে ছাদে এসে পৌঁছল রুগী, সামনে বেশ কিছু দূরে যথেষ্ট দূরত্ব বজায় রেখে হঠাৎ থামে দাসী, হাত দিয়ে ইশারা করে চিলে কোঠার দিকে। রুগী আবারও মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যেতে থাকে চিলে কোঠার দিকে। দরজা ছিলে ভেতরে গিয়ে ঢুকে। চারিদিকে খুট খুটে অন্ধকার, কিচ্ছু দেখতে পায় না রুকি। এমন সময় সেই হাতটাকে আবার অনুভব করে রুকি। রুকির পেছনে দাঁড়িয়ে কোমর জড়িয়ে ধরে তার, আবারও সেই হাতটা রুকির শরীর স্পর্শ করতে থাকে। ভীষণ অস্বস্তি হয় রুকির, কিন্তু কিছুই বলতে পারে না। তার বাকশক্তি যেন কেউ কেড়ে নিয়েছে। ধীরে ধীরে সেই ভয়াল লোমস কালো হাতটা উপরে উঠতে থাকে, একেবারে রুকির গলার কাছে চলে আসে হাতটা। তারপর কেমন যেন উন্মাতাল হয়ে ওঠে সেই হাত। এতক্ষণ সেই স্পর্শে ছিল প্রেম, সেই স্পর্শ সমস্ত শক্তি দিয়ে চেপে ধরে রুকির গলা। রুকি প্রাণপণ চেষ্টা করে নিজেকে ছাড়ানো, কিন্তু পারে না। ঠিক তখনই একটা ভৌতিক কণ্ঠ বলে ওঠে,
আমাকে আমাকে ছেড়ে যাবি তুই, দেব না যেতে। আমি আমি তোকে আমার কাছ থেকে কোথাও যেতে দেব না। তুই তুই সবসময় আমার কাছেই থাকবি, আমার কাছে।
কিরে, কোথায় গিয়েছিলি তুই? সে কখন থেকে খুঁজছে?
আরে এই তো একটু ছাদে গিয়েছিলাম।
ছাদে? একা একা? ভয় করেনি?
না, ভয় করেনি। আর তাছাড়া আমার সাথে তো দাসী ছিল।
কিন্তু এত রাতে একা একা ছাদে কেন গেলি? যদি ভয় পেতি তখন?
ও, তোদেরকে খুঁজতে গিয়েছিলাম। একা একা ঘরে থাকতেই বরং ভয় করছিল। আচ্ছা বাঁধন, তুমি যাওয়ার সময় আমাকে নিয়ে গেলে না কেন? আমাকে সাথে নিয়ে গেলে হয়তো
হয়তো কি হয়তো কি
না কিছু না কিছুই না।
জানো, তোমার এই পাগল বন্ধুর মাথায় ভূত চেপেছে। সে ছাদের ওই চিলেকোঠার ঘরে ঢুকবে।
কোন বন্ধু?
এই যে সজল।
কি দরকার বলতো ঝামেলা করার? ওখানে ঢুকতে যখন নিষেধ আছে তো ঢোকার দরকার কি?
তুইও এই কথা বলছিস? আমি ভাবলাম কেউ রাজি হচ্ছে না, তাই তোকে আমার দলে টেনে নেব। তুইও পল্টি খেলি।
সবাই ঠিকই বলছে সজল, তুই ওখানে যাস না।
আচ্ছা বাবা, ঠিকই আছে। তোরা এত সিরিয়াস হচ্ছিস কেন? আমি তো পানের জন্য বলছিলাম, কেউ না গেলে নাই, আমিও যাবো না।
এই তো গুড বয়।
তাহলে আমাদের কালকের প্ল্যান কি?
প্ল্যান আবার কি? গতকালকে তো জঙ্গলের উত্তর পূর্ব দিকটায় গিয়েছিলাম, কালকে দক্ষিণ দিকে যাব। আর পশ্চিম দিকে? ওদিকে যাব না। আসলে ওদিকটাতে তেমন কিছু নেই, জমির পরিমাণও খুব কম, জঙ্গল অনেক ঘন হলেও ভালো গাছ খুব একটা নেই। থাকার মধ্যে একটা জিনিসই আছে, সেটাও আমার একবারে বাড়ির ঠিক পেছনে।
সেটার নিশ্চয়ই রক্তে মাখা কোনো ইতিহাস আছে?
হ্যাঁ, ঠিকই বলেছিস, রক্তে মাখা ইতিহাস। ওটাও আমার পূর্বপুরুষদের প্রজাদের উপর নির্যাতনের একটা চিহ্ন। বাড়ির ভেতরে কোনো দাস দাসী বিশ্বাসঘাতকতা করলে তাকে অনেকটা ত্রিশূলের মতো দেখতে যে মঞ্চটা, ওখানে টাঙিয়ে রাখা হয়, হাতে পায়ে গলায় পেরেক পুষে।
যীশু খ্রিস্টের মতো?
হ্যাঁ ঠিক তাই। তোমার পূর্বপুরুষরা তো জিনিয়াস ছিল, এত আগেও এই অত্যাধুনিক পদ্ধতির শাস্তি আমদানি করেছিল।
হিটলারের কাছ থেকে ট্রেনিং নেয় আর কি।
আচ্ছা যাই হোক, অনেক হয়েছে, এখন আমাদের সবার ঘুমিয়ে পড়া উচিত, সকালে আবার বের হতে হবে না?
বন্ধুরা, আমরা একটু আগে দেখছিলাম যে বেশ কয়েকজন বন্ধু, অর্থাৎ রনি, নাজমুল, সজল, রকি, বাঁধনেরা সব শহরের বাইরে গেছে, গেছে রনিদের বাড়িতে, জমিদার বাড়িতে, গ্রামে তাদের জমিদার বাড়ি আছে সেখানে। এবং সেখানে পুরনো জমিদার বাড়ি, যেটা হয় অভিশপ্ত বলবো না, এখনো সেটা আমরা জানি না, কিন্তু তাদের কিছু, তাদের বংশের কিছু কীর্তির কথা আমরা জানতে পারি। খুবই বিভৎস কিছু কাহিনী, একটি কুয়া ছিল, সে কুয়াকে নিয়ে একটি কাহিনী। তো এখন আমরা দেখছি তাদের, তারপরে আমরা দেখলাম যে চিলে কোথায় একটি ঘর আছে যেখানে কেউই যেত না, সেখানেও একটা কাহিনী আছে, সেটাও শুনলাম। এরপরে পশ্চিম দিকে যেতে চাইছে না, কারণ সেখানেও একটি কাহিনীর কথা শুনলাম। কি আছে সেটা আমরা জানবো এই পর্ব থেকে। সঙ্গেই থাকবেন, আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 3221, আর যে সামিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিওর ফ্যান পেজ। সজল আসলে সবার ঘুমের অপেক্ষা করছিল। ও মনে মনে একটা প্ল্যান ঠিক করেই নিয়েছিল যে ওই চিলে কোথায় যাবে, কপালে যা থাকে থাকুক, যেমন ভাবা তেমন কাজ। যখনই দেখেছে যে সবাই ঘুমিয়ে পড়েছে, অমনি সে গুটি গুটি পায়ে বেরিয়ে আসে ঘর থেকে। যদিও সজল খুবই শান্ত স্বভাবের ছেলে, ও যে এরকম দুষ্টবুদ্ধি থাকতে পারে তা হয়তো কেউ বুঝতেও পারেনি। কেন সে এত উতলা হয়ে উঠেছে আসলে সে নিজেও বুঝতে পারছে না। ভেতরে ভেতরে কি কেউ তাকে ডাকছে, যেই ডাকে সাড়া দিতে এত রাতে ঘর ছাড়া হতে হলো সজলকে। সজল সিঁড়ি দিয়ে উঠতে থাকে, অনেকটা রুকির মতো করে, কিন্তু সে তো কাউকে অনুসরণ করছে না। কোথা থেকে যেন একটা টান অনুভব করছে সে, কোনো এক সুতীব্র টানে একটা একটা করে ধাপ ফেলে ফেলে সব কটা সিঁড়ি পার করে ফেলে সে। ওই তো সে চিলে কোথা, কতই না আলো ঝলমল করছে ঘরটিতে, যেন ঘরের ভেতর লুকিয়ে রাখা হয়েছে রাশি রাশি সব হীরা মণি মুক্তা, হাজারো নক্ষত্রের আলো এক হয়ে লুকিয়ে আছে যেন এই ঘরটিতে। দরজা খুলে ভেতরে ঢোকে সজল, আলোর উজ্জ্বলতায় চোখে ধাঁধা লেগে যায় সজলের। তবু সে চোখ মেলে দেখার চেষ্টা করে, কিসের যেন পিপাসা, তৃষ্ণায় চোখ যেন জ্বলে যাচ্ছে তার। কাউকে না দেখতে পেলে যে এই পিপাসা মিটবে না, জোর করে চোখ মেলে দেখায়, সাথে সাথে চোখ জ্বলে যায় তার, চিৎকার করে ওঠে সে। না, এ কোনো রূপের আগুন হতে পারে না, কোনো এক বিষে দগ্ধ হয়ে গেছে সজলের চোখ। তার চোখ দিয়ে অঝরে রক্ত ঝরছে, কিন্তু সে বুঝতে পারে সে আর সে চিলেকোঠার ঘরে নেই। তাকে অনেক মানুষ ধরে বেঁধে বাড়ির পেছনে নিয়ে এসেছে, প্রায় শেষ হয়ে আসা দৃষ্টিশক্তি দিয়ে সে দেখতে পায় রনির গল্পে বলা সেই ত্রিশূল। প্রস্তুতি চলছে তাকেও ছোলানো হবে, অনেকজন মিলে তাকে তুলে ধরা হবে সেই ত্রিশূলে, এক এক করে তার দুই হাতে দুই পায়ে গলায় বিঁধিয়ে দেওয়া হয় বিশাল আকারের পেরে। এখন শুধু প্রাণ যাওয়ার অপেক্ষা।
তোর এত বড় সাহস, তুই আমার মেহেরুল নিসার অন্তরে প্রবেশ করেছিলি, তাকে দুচোখ ভরে দেখতে চেয়েছিলি, এই রে তার শাস্তি। প্রথমে তোর চোখে আমি বিষ ঠেলে দিয়েছি, তোর ওই দুঃসাহসী চোখ আর কোনো দিন স্বপ্নেও আমার মেহেরুল নিসাকে দেখার সাহস পাবে না। ওই পা দিয়ে তুই মেহেরুল নিসার ঘরে প্রবেশ করেছিলি, ওই পা দিয়ে তুই আর কোনো দিনও চলতে পারবি না। ওই গলা দিয়ে উচ্চারিত হবে না আর মেহেরুল নিসার নাম, ওই হাত দিয়ে তুই ছুঁতে পারবি না তুই নিজেকেও, আর তোর জান সেও আমার কবজায় এখন। ওই হৃদয় দিয়ে মেহেরুল নিসাকে ভালোবাসতে পারবি না তুমি, ভোগ কর তোর কৃতকর্মের ফল, তুই মর।
সজল, এই সজল, এখনো ঘুমাচ্ছ কেন? রাতে কি ঘুম হয়নি নাকি? ওঠো, রেডি হয়ে নিচ্ছে, চলো বের হতে হবে আমাদের।
সবাই মিলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে আবার কোনো এক রহস্যের খোঁজে। চলার পথে প্রত্যেকেই জড়িয়ে যাচ্ছে কোনো না কোনো রহস্যে, কিন্তু তারপর সেটাও একটা রহস্যে ঢাকা পড়ে থাকছে। সূর্য কি উঠবে আজকের এই রহস্যের কুয়াশা ভেদ করে? এটা কি ফুল রে রনি?
ও মা, এটাও চিনিস না? এটা তো জারুল ফুল, আর এই যে দেখ, এটা হচ্ছে জারুল গাছ। তোমাদের এখানে এত মেহগানি গাছ, আমাদের বিয়ের আগ দিয়ে কিন্তু তোমাদের এখান থেকে গাছ নিয়ে যাব ফার্নিচার বানানোর জন্য, কি বলো রুকি?
অবশ্যই, এটা আবার জিজ্ঞেস করার কিছু আছে?
পুরো দক্ষিণ দিকটা আমরা এতক্ষণ হেঁটেই পার করে ফেললাম, এবার পশ্চিম দিকটাতে গেলে কেমন হয়?
রনি কালকে বলল না পশ্চিম দিকে যাওয়ার দরকার নেই, ওদিকে নাকি দেখার কিছু নেই, শুধু শুধু এত দূর হেঁটে পা ব্যথা করা, এমনিতে আমার পা ব্যথা করছে।
আচ্ছা চল চল, ওই একটা জিনিসের বা বাকি থাকবে কেন, চল এই তো খানিক দূর গেলেই পেয়ে যাব।
এটাই সেই ত্রিশূল?
হ্যাঁ এটাই সেটা, আমার এখানে আসতে ইচ্ছা করে না, কেমন যেন একটা গিল্টি ফিলিং কাজ করে।
সেটা আমরা বুঝি রনি,
কিন্তু তুই কেন এরকম ফিল করবি? তুই তো আর ওদের মতো না।
তারপরও আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? এই ত্রিশূলের গায়ে কিন্তু এখনো রক্তের দাগ লেগে আছে।
কত মানুষের মৃত্যু হয়েছে এখানে, এত সহজে কি আর এই দাগ মোছা সম্ভব?
না না, এটা একদম টাটকা রক্তের দাগ, এখনো ঠিক মতো শুকায়নি। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। দেখো, তোমরা ভালো করে দেখো।
তাই তো, কিন্তু আমাদেরও যে ফেরার সময় হয়ে এলো, মা খাবার নিয়ে অপেক্ষা করছে।
দাঁড়াও দাঁড়াও, এখান থেকে রক্তের তো কিছু একটা টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, অনেক দূর পর্যন্ত রক্তের দাগ, চলো তো গিয়ে দেখি।
যেতেই যখন চাচ্ছেন, চলুন, আপনাকেই বা আটকায় কার সাধ্য।
ওরা রক্তের দাগ অনুসরণ করতে করতে এগিয়ে যায়। এই দুপুর একটার সময় কোথা থেকে যেন এক আকাশ মেঘ এসে চারিদিক অন্ধকার করে দিয়ে গেল। তবুও তারা এগিয়ে চলেছে। জঙ্গলের উত্তর পূর্ব দিক বরাবর সে কুয়ার কাছাকাছি এসে পড়েছে তারা। রক্তের দাগটা কুয়ার শেষ ইঁচ পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে। বাদল সবার আগে এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ে কুয়ার ভেতর দেখতে থাকে, কিছু একটা খুঁজতে থাকে। যেন কুয়ার চারিদিক ঘিরে বাকিরা দাঁড়িয়ে পড়ে, তাদের যেন খুব একটা আগ্রহ নেই। হঠাৎ কিছু একটা দেখতে পায় যেন বাঁধন, কুয়ার ভেতরে কিছু একটা নড়ছে। কিছু একটা আবিষ্কারের আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে ওঠে সে।
আছে আছে, এই এই কুয়ার ভেতরে কিছু একটা আছে, কিছু একটা অবশ্যই আছে, আমি দেখেছি আমি দেখেছি।
তারপরেই সে দেখতে পায় তার সঙ্গীদের প্রত্যেকের হাতে একটা বিশাল আকারের বন্ধ। রনি, সজল, নাজমুল, এমনকি রুকের হাতে, আর প্রত্যেকের দৃষ্টিতে কেমন যেন একটা অচেনা ভাব। হতবাক না হয়ে পারে না বাঁধন, কিছু জিজ্ঞেস করতে না করতে রনি তার বন্ধনের উল্টো দিক দিয়ে ধাক্কা দেয় বাঁধনকে। বাঁধন পড়ে যায় সেই রহস্যময় রাজ্যের রহস্যের ঘেরা সে কুয়ায়, যাকে মৃত্যুকে বললেই বেশি ভালো হবে। নিচে পড়ে সে দেখতে পায় অনেক উঁচুতে তার সঙ্গীরা কুয়ার চারদিক ঘিরে দাঁড়িয়ে তাকেই দেখছে, আর তাদের হাতের বল্লমটা ধীরে ধীরে নেমে আসছে নিচে, তারই দিকে ধেয়ে আসছে।
তুমি নিয়ম ভঙ্গ করেছ, তুমি রাজ্যের সীমানা প্রাচীর অতিক্রম করে ভেতরে প্রবেশ করেছ,
এখন তার শাস্তি ভোগ করো। আমরা আমাদের শাস্তি পেয়ে গেছি,
তাই আমরা এখন এখানকারই বাসিন্দা, এই প্রাসাদের দাস দাসী। তুমিও তোমার নিয়তি মেনে নাও, একবার যখন প্রবেশ করেছ, এখান থেকে বের হওয়ার আর কোনো পথ খোলা নেই।
তুমি তৈরি তো অন্য রাজ্যের থেকে তোমার মতো আগন্তককে আমন্ত্রণ জানাতে?
এই রাজ্যের দাস হিসেবে নিয়োজিত হতে,
বন্দী হতে অনন্তকালের জন্য এই রক্তাক্ত প্রাচীরের
বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কুয়াশার মূল কাহিনী। আজকের গল্প শেষ হয়ে গেছে, একটু আগে শেষ হয়েছে, মন খারাপ করবার কিছু নেই, সাধারণত একটার পরে আমরা আরো কিছুক্ষণ থাকি। আজকের গল্পটা একটু তার আগে ভাগে শেষ হয়ে গেছে। আর আজকের কাহিনীর নাম ছিল রক্তাক্ত প্রাচীর। গল্পটি লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন শেখগুপ্ত আবিদশারী, এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো বলছে। তার আগে বলছে সাউন্ডে ছিলেন রনি, যারা অভিনয় করেছেন রনি, নাজমুল, রনির চরিত্রে অভিনয় করেছেন রনি, নাজমুলের চরিত্রে অভিনয় করেছেন রেহান, সজলের চরিত্রে অভিনয় করেছেন সুমন, রুকির চরিত্রে নীলাঞ্জনা, বাঁধনের চরিত্রে মিলু, এবং ভৌতিক কণ্ঠের যে কণ্ঠস্বরটি ছিল সেটা ছিল সেতুর কণ্ঠস্বর। পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সঙ্গে আছেন আমার সঙ্গে লিখে পাঠিয়েছেন, ট্রিপল টু ওয়ানে আমাকে টেক্সট পাঠিয়েছেন, আমি তাদের এসএমএস গুলি এখন পড়ছি।
সর্বশেষ যে সেমিস্টে এসছে সেখান থেকে শুরু করছি। মোমো নিশা লিখেছে, অসম স্টোরি, সে গুস্তাপা ইজ ভেরি নাইস, অ্যান্ড সাউন্ড এডিটর রনি ভাই, আই এম স্পিচলেস, লাভ কুয়াশা অ্যান্ড কুয়াশা টিম, থ্যাংক ইউ মোমো নিশা। ইয়াসিন অঙ্গন লিখে পাঠিয়েছে, আপু এই ফার্স্ট টাইম ভয় পেলাম, আপু আজকে কুয়াশা অনেক সুন্দর। মোহাম্মদ মেজবাউদ্দিন উত্তরা থেকে লিখেছে, শারমিন আপু কেমন আছেন, অসম কাহিনী আপু, অনেক মজা লাগছে বাট খুব ভয় লেগেছে আপু। আর আরকিদ 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 চাকমা জয় লিখেছে আগ্রাবাদ চিটাগং থেকে, শারমিন আপু আমি আর আমার ফ্রেন্ড তুহিন চাকমা কুয়াশা শুনছি, বাট কি লিখেছে, আচ্ছা আমি এন্ড তুহিন আপনার অনেক বড় ফ্যান অ্যান্ড লাভ কুয়াশা, অনেক ধন্যবাদ আরকিদ চাকমা জয় এবং তুহিন। তুহিন চাকমা লিখেছেন, আরেকজন একই ব্যক্তি কিনা জানি না, তিনি ফ্রি পোর্ট চিটাগং থেকে লিখে, শারমিন আপু আই এম আ বিগ ফ্যান অফ কুয়াশা অ্যান্ড অলওয়েজ বি, শারমিন আপু আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এটা লিখেছে মোহাম্মদ মাহবুব, অনেক ধন্যবাদ মাহবুব। সন্দীপ থেকে লিখেছে, অনম নাহার সালাউদ্দিন আই লাভ, সালাউদ্দিন লিখেছে একই সঙ্গে, আই লাভ কুয়াশা, শারমিন আপু আজকে কুয়াশা অনেক সুন্দর হয়েছে, হাই আমি তীর্থ, অসম এপিসোড এটা আপু। আচ্ছা আর লিখেছে, আমি ফাইজুর রহমান লিমন সন্দীপ পৌরসভা থেকে, আমি গভর্নমেন্ট হাজি এবি কলেজে পড়ি, আপু স্টোরিটা অসম অ্যান্ড ভয়ানক। জয়া লিখেছে চিটাগং থেকে, হ্যালো আপু, হ্যালো আপি তুমি কেমন আছো, রিয়েলি অসম স্টোরি, আচ্ছা বাঁধন পড়ে যাওয়ার পর কে কান্না করছিল, গা শিরশির করছে। আর এটা লিখেছে স্বপ্না জামরা থেকে, শারমিন আপু প্লিজ কয়েকটা হরর ফিল্মের নাম বলো, অনেক হরর ফিল্ম আছে, আমার সব থেকে মানে বেশি মনে পড়ে সাত আট ছবির কথা, গ্রাজ দেখে খুব ভয় পেয়েছিলাম, গ্রাজের সেকেন্ডটা দেখে আমি বেশ রাতে, এটা এটা আমার মনে আছে খুব, প্রথমটা আমি একাই দেখেছি ভয়ও পেয়েছি, সেকেন্ডটা যখন দেখতে যাই আমি বসে বসে পিসিতে দেখছিলাম, আমার এখনো মনে আছে বেশ রাত হবে দুটো বাজে এরকম, একটা সময় আমার মনে হলো আমি আমার ঘাড়ের মধ্যে ওদের কারণ নিঃশ্বাস পড়ছি, আমার পেছনে কেউ আছে কিন্তু আমি সেটাকে দেখতে চাচ্ছি না, সেটাকে আমি একদম চোখ বন্ধ করে সব খোলা রেখে কিছু বন্ধ দূরে এক দৌড়ে সে রুম থেকে সোজা আমার শোবার ঘরে চলে গেছি, তারপরে আর আমি কোনো রকম মুখ ঢেকে শুয়েছি আমি আর উঠিনি, পরে কে বন্ধ করেছে কি সেসব আমার আর মনে নেই। আর এনটিটি বলে একটা ছবি আছে বেশ আগে দেখা, সেটা বেশ ভয়ের, ফ্রম হেল একটা ছবি আছে জ্যাক দ্য রিপারে, সেটাও ভীষণ ভয় লেগেছিল, অনেক ছবি আছে অনেক, এখন এই মুহূর্তে নাম মনে পড়ে এস এম এস পড়তে থাকি, আরো নাম মনে হলে বলে দেবো, নইলে আমি পরে আবার আগামী সপ্তাহে বলে দিতে পারি তোমাকে, আর চট করে যদি মনে চলে আসে তাহলে বলে দেবো। আর এটা লিখেছে জান্নাত লিখেছে, হাই শারমিন আপু আই এম জান্নাত আই লিভ ইন পটিয়া, it was an amazing story, I love you apu, অনেক ধন্যবাদ। রজনী লিখেছে, গল্পটা অদ্ভুত ছিল আপু, তোমাকে আমার অনেক ভালো লাগে, কি আই উইশ কখনো দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে কখনো। একটি মেয়ে লিখেছে, আপু কিছু বুঝছি না এগুলো কি হচ্ছে, আমার খুব ভয় করছে আপু, হাই আমার এসএমএস থেকে পড়বেন না, বাট আমি আমি রেগে যাচ্ছি আপু, ইউ আর সো সুইট। কুয়াশা এটা কি লিখেছে, কুয়াশা লিখেছে প্রথমে, আচ্ছা ঠিক আছে, অদীপ্তা লিখেছে, কুয়াশাতে অতিরিক্ত ভয়ঙ্কর কাহিনী শুনতে চাই, না হলে কুয়াশা শুনবো না, অতিরিক্ত ভয় এর থেকে ভয়ের কি হতে পারে, এক একটা ভয় এক এক ধরনের, কারোর ভয় বেশি থাকে কারোর একটু কম থাকে, তোমার হয়তো ভয় একটু কম তাই তোমার ভয় করছে না হয়তো, এর থেকে ভয় দেখালে তো শুনতেই পারবে না। শাহিন লিখেছে কাপাসিয়া থেকে, নাইস স্টোরি শারমিন আপু, আজ কুয়াশা শুনে অনেক অনেক ভয় পেলাম, সো আমার লাইফে এত ভয় পাইনি। বাড্ডা থেকে স্মৃতি লিখেছে, আজ আমি ফার্স্ট টাইম এত ভয় পেয়েছি, আই রিয়েলি লাভ ইউ। রিমন রায় চিটাগং থেকে লিখেছে, একটু আগে একজন মারা গেছে, আমি অনেক শকড, আমি চাই এবিসি টিম তার জন্য দোয়া করুক, নিশ্চয়ই যিনি মারা গেছেন তার জন্য দোয়া করছি, তার উপর শান্তি বর্ষিত হোক।
আবিল আবিল হোসেন লিখেছে ইপিজেড এলাকা থেকে, থ্যাংকস আপু এমন এপিসোড করার জন্য। আপু তুমি এসএমএস পড়ো না বলে আমার ফ্রেন্ড শাকিব খুব রাগ করেছে। এসএমএস পড়বার কোন অবকাশই ছিল না, গল্প চলাকালীন কি করে এসএমএস পড়বো বলো, শেষ করে তারপর কুয়াশায় পড়ি আর শুরুর দিকে পড়ি। রুবেল আরামবাগ থেকে লিখেছে আপু একা একা শুনছি আর ভয় পাচ্ছি। অর্ণব লিখেছে শাহজাহানপুর থেকে আপুর স্টোরিটা খুবই হরবল ছিল, হরবল ছিল খুবই ভয় ছিল। কুয়াশা প্রিয় লিটন মিলন চিটাগাং থেকে, হাই আপু কুয়াশা ইজ দ্য বেস্ট অনুষ্ঠান, প্রতিটা স্টোরি অবসর শুনতে ভালো লাগছে, গুড নাইট আপু, গুড নাইট। মুন লিখেছে নটরডেম কলেজ থেকে, থ্যাংকস আপু আমাদেরকে এত নাইস একটা প্রোগ্রাম শোনাবার জন্য, প্লিজ গিভ থ্যাংকস টু মাই মোস্ট ফেভারিট পার্সন হু লিভস ইন খুলনা, নামটা বললে ভালো হতো। আমি মোহাম্মদ মেহেদি হাসান, প্লিজ সবটুকু এসএমএস পড়ুন প্লিজ, আমি ক্লাস টেনে পড়ি সায়েন্স গ্রুপে, জোড়াখালী হাই স্কুলে হাতিয়া নোয়াখালী থেকে বলছি। সজল লিখেছে সিমস টু বি দ্য মোস্ট, ওকে ঠিক আছে সজল, আমার মনে থাকবে, থ্যাংকস তোমার যেটা লিখে পাঠিয়েছ সেটার জন্য। আমার চিৎকার শুনে আমি, ওটা আমার চিৎকার না, ওটা আমার চিৎকার না। নর্মি লিখেছে শাহজাহানপুর থেকে, শারমিন আপু খুব ভয় পেলাম, খুব হন্টেড স্টোরি, নাম পাঠাইনি। ভূত লিখেছে চিটাগাং থেকে, এবারের ঈদে খুব কম মানুষকে ভয় দেখিয়েছে, এটা খুব ভালো হয়েছে। আর ফ্যাট ম্যান লিখে পাঠিয়েছে মোটুরাও মানুষ, ডোন্ট মেক ফান অফ আস অন দ্য রেডিও, এখানে কোনো ফান করা হয়নি, এখানে দেখানো হয়েছে কয়েকজন বন্ধু বান্ধব ঠাট্টা করছে, বন্ধু বান্ধবরা অনেক সময় খুব রোগা কেউ থাকে তাকে আমরা বন্ধু বান্ধব শুটকি বলি, এটা বন্ধু বান্ধবরা বলে থাকে, ডাজেন্ট মিন যে কাউকে হার্ট করবার জন্য বলা হয়েছে, জাস্ট কাহিনীর প্রয়োজনে সে কারণে প্রতি কথায় যদি আমরা বলতে থাকি এটা করো ঠিক হবে না, ওটাকে ওটা বলা হয়নি, বন্ধু বান্ধবরা ঠাট্টা করছে, এটা যদি নাটকের মাধ্যমে দেখানো হয় অসুবিধা কি, এটা এগুলি এত পার্সোনালি নিতে হবে নেবেন না প্লিজ। আমি মনির, গল্পটা খুব ভালো হয়েছে, বোয়ালখালী চট্টগ্রাম, ওকে। আবারও ভূত লিখেছে চিটং থেকে, যারা পাখি ড্রেস পরেছে তাদেরকে আমি ভয় দেখিয়েছি, ভালো করেছি। সেমন্তী লিখেছে আপু কি শুনলাম, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। শ্যামিন আপু খুব ভালো লাগছে, আমি আপনার নিউ ফ্রেন্ড, প্লিজ এস এম এস টা পড়বেন, জয় ফ্রম জুড়াই। ইরকা ধোলাই খাল থেকে, গল্পের শেষটা ভালো লাগলো না, কুয়াশার গল্প টিভিতে দেখালে ভালো হতো, কুয়াশার গল্প রেডিওতেই ভালো, রেডিওতে শুনতে হবে এবং এবিসিতে শুনতে হবে শুধু। এটা একটা আমার মিতা, শারমিন লিখেছে শান্তিবাগ থেকে, আপনি যান কাহিনীটা মোটামুটি ভয়ঙ্কর। শারমিন আই লাভ ইউ, এস এম সাইফুল আলম লিখেছে ইট ইজ লাভ, ইট ইজ হ্যাপিনেস, ইট ইজ ডেডিকেশন, ইট ইজ বিউটি, মাই বেস্ট উইশেস টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, হ্যাপি ঈদ, হ্যাপি ঈদ। আচ্ছা ঈদ হয়ে গেছে, তারপরেও ঈদ মোবারক, বিলেটেড ঈদ মোবারক সবাইকে আবার একবার। শারমিন, আচ্ছা এটা পড়েছি, আপু মিরপুর থেকে, এটা কে অপু লিখেছে মিরপুর থেকে, হাই শারমিন আপু, আজকের কুয়াশা অসম, বাট রনি কিভাবে মারা গেল প্লিজ বলো। আসলে রনি হয়তো আগেই কোনোভাবে মারা গেছিল, সেটা ওরকম ভাবে এখানে আসেনি, যেহেতু রনিদেরই বাড়ি ছিল, ধরে নেওয়া যেতে পারে রনি হয়তো অনেক আগেই মারা গেছিল, হয়তো রনির আত্মা ওদের সঙ্গে মিশছিল বা সেখানে চলে গেছিল কোনোভাবে। তানহা লিখেছে ধানমন্ডি থেকে, শারমিন আপু গল্পটা খুব ভালো লেগেছে, আই লাভ ইউ অ্যান্ড কুয়াশা। প্রবীর চিটাগাং থেকে, আমার খুব ভয় করছে। নাজমুল বন্দর থেকে, শারমিন আপু তোমার কুয়াশার টিম খুব সুন্দর, ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ সুন্দর করে লিখবার জন্য বা আমাদেরকে এত ভালো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। ঐশী লিখেছে কালীগঞ্জ থেকে, গল্পটি খুব ভালো। মৌসুমী শাখারি বাজার থেকে লিখেছে, হ্যালো শারমিন আপু কেমন আছো, আজকের গল্পটা শুনতে খুব ভয় লাগছে কিন্তু ভালোও লাগছে। রফি লিখেছে, ও কি এক কাহিনী আপনি, আমার তো গ্রামে যাওয়ার ইচ্ছা চলে গেছে,
লিখেছে রেডিও, এটা আমি এবিসি লিখে স্পেস দিতে বলেছি, এটা লিখতে বলিনি, একদিন লিখেছে রেডিও তারপরে স্পেস অ্যাট কুয়াশা, হোয়াট এভার লিখেছে কুয়াশা ইজ অসাম মুন্না মিরপুর থেকে। আই এম এস এম ফ্রম আলী কদম বান্দরবন, আই এম এ নিউ ফ্রেন্ড। আচ্ছা ওয়েলকাম নিউ ফ্রেন্ড। আচ্ছা আপু, ইউ আর রিয়েলি আ সুপার ট্যালেন্টেড গার্ল, ওকে সো প্লিজ এটা আমি কিছু এর আগে মাথা কিছুই বুঝলাম না। লাইবা লিখেছে আপু আর কিছু চাই না, জাস্ট ভয় পেতে চাই। ওকে খুব বেশি করে ভয় দেখাবো নেক্সট এপিসোডে। নিকলে কিছু আপু খুব ভয় পেলাম, আজ এমন ভয় পেয়েছি যে আমি এখন ওয়াশরুমে যেতে পানি খেতে পারছি না। এটা পুরনো ব্যাপার, সবারই হচ্ছে এটা প্রতি এপিসোডে, কেউ না কেউ বেশি ভয় পেয়ে যায় তাদের এরকম হয়। আশিক লিখেছে, আশিক আন্ডারগ্রাউন্ড লিখেছে আপু আমি শার্লক হোমসকে নিয়ে গল্প লিখে পাঠাতে চাই, পারবো? হ্যাঁ পাঠাতে পারো, তুমি তো মেনশন করেই দিচ্ছ, আমরা তো অনুবাদ করা কিছু গল্প পড়েওছি প্রথম দিকে, সেক্ষেত্রে পড়া যেতেই পারে। সিয়াম লিখেছে মানিকগঞ্জ থেকে, এটা আমার প্রথম এস এম এস, আই লাভ দিস শো। কক্সবাজার থেকে লিখেছে এম হক, আর কিছু লেখিনি। কাইসেল লিখেছে ফ্রম চিটাগং থেকে, টুডেস কুয়াশা ইজ বেস্ট, জীবনের প্রথম বই, ভয় পেলাম কুয়াশা শুনে, থ্যাংকস কুয়াশা টিম, ফিলিং কনফিউজ কেন এটা বুঝলাম না। অনন্যা লিখেছে চিটাগং থেকে, আপু আজ আমার বার্থডে, তুমি যদি আমার এস এম এস টা পড়ো তাহলে এটা হবে আমার জন্য অনেক বড় গিফট, হ্যাপি বার্থডে অনন্যা, ভালো থাকো, অনেক বড় হও। ক্লিওপেট্রা লিখেছে বেশ ভয়ঙ্কর গল্প, এমন ভয়ের স্বাদ অনেকদিন পাইনি, আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি আপুমনি, এত অসম স্টোরি কে লিখেছে, এনজয়েড ইট আ লট, থ্যাংকস এবিসি, থ্যাংকস কুয়াশা টিম। সোহানা লিখেছে, এটা এটা লিখেছে শগুফতা বিৎসারি, সেই এটার নাট্যাংশ পরিচালনা করেছে, অভিনয়ের অংশটুকু আর নাট্যটুকু দিয়েছে, সে অভিনয় করে না আজকে অভিনয় করে নিজেতে, সে বোধ হয় দাসীর চরিত্রে অভিনয় করেছে, রাইট, তার নামটি বলা হয় না, সরি সারি এখন বলে দিয়েছি। আপু আমি আরাফ উত্তরা থেকে, আমার মনে হয় রনির অভিশপ্ত দাদার সবাইকে রাজ্যের বাউন্ডারি অতিক্রম করার জন্য শাস্তি দিয়েছে। এক্স্যাক্টলি। সামিহা সুক্তা স্যাম লিখেছে চিটাগং থেকে, আপনি আমি তো গেছি একা শুনি প্রতি মানদের কুয়াশা, বাট আজকের মতো ভয় আর কোনোদিন পাইনি। পাথর রাউজান পাথরতলি থেকে লিখেছে, ঋতু লিখেছে সুইট আপু হাউ ইউ ফাইন, দেখে লিখেছে অনেক লিখেছে বাসাপুর থেকে, শামিন আপু লাস্ট স্টোরিটা অনেক ভালো হয়েছে, অসম, একটা গান প্লে করো, এখন তো আর গান, এখানে তো গান শোনানোর কোনো ব্যবস্থা নেই, এই কুয়াশা শেষ হয়ে গেলে প্রচুর গান শুনতে পাবে, তুমি সারা রাত ধরে গান শুনতে পারো। স্মৃতিতা সন্দীপ থেকে লিখেছে সত্যি সিস্টার শারমিন স্টোরিটা সুন্দর, আচ্ছা অনেক লম্বা করে সুন্দর লিখেছে। ইকরা লিখেছে কালীগঞ্জ থেকে, আপি আজ আমার জন্মদিন আর আমি কুয়াশা খুব ভালোবাসি, শুভ জন্মদিন ইকরা। হাই শারমিন আপু কেমন আছেন, আমি আজকে ফার্স্ট কুয়াশা শুনছি, অনেক ভয় করছে, এটা নাম পাঠাইনি। আর লিখেছে শরীফ সন্দীপ থেকে, আই লাভ ইউ মানডে, কারণ মানডে তে হয় কুয়াশা, বাই বাই। আচ্ছা রাসেল লিখেছে আমার বাথরুম যেতে হবে, যেতে পারছি না, খুবই ভয় করছে আপু। সুমন লিখেছে আপি হাউ আর ইউ, তোমার ভয়েসটা অনেক সুইট, দুই মাস পর যে এসসি এক্সাম, আমার জন্য দোয়া করো, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও, এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, তাহলে পরীক্ষা ভালো হবে। আফসানা চৌধুরী চিটাগং থেকে লিখেছে আপু কেমন আছেন, আমি চিটাগং কলেজে পড়ি, আপু খুব ভয় পাচ্ছি, আমার জন্য দোয়া করবেন নিশ্চয়ই। শাহজ লিখেছে আই লাভ কুয়াশা, মেইন স্টোরিটা রচয়িতাকে, তাকে অনেক থ্যাংকস, রাকি মিত্রকে বলেছি তার নাম, রিয়েল রাজকন্যা রাজপ্রাসাদ থেকে লিখেছে অতি লোভে তাতি নষ্ট, আপনি যেন গল্পটা মজা ছিল বাট অত ভয় লাগেনি। ওকে মুক্ত লিখেছে রামপুরা থেকে, দিদি রেহান রসুল, রেহান রাসেল দাদা কি অনেক
অনলি অ্যাক্টর নাকি আজে না, সে আমাদের আজও সে কুয়াশাতে নিয়মিত অভিনয় করে। অর্ক লিখেছে, আপু আমি সিক্সে পড়ি ও আপনাদের শো অনেক ভালো লাগে। টমাস লিখেছে ফার্ম গেট থেকে, আপু ইউ আর রিয়েলি আ সুপার ট্যালেন্ট। ওইটা বোধ হয় একবার পড়েছি আমি, যেটা আমি বাকিটা কিছুই বুঝতে পারিনি, শুধু এটুকু বুঝতে পেরেছিলাম। পাপন শীল রাকেশ ঢাকা সিএমএইচ থেকে লিখেছে, আই লাভ কুয়াশা, আমি তিনি নিয়মিত শোনেন। লিখেছে, আপু আপনি আমার ফার্স্ট এন্ড সেকেন্ড সেমিস্টার পড়লেন না তো, কি করে লিখবো ও বলো তো, তুমি না পড়লে একবার আপনি একবার, তুমি প্রথম দিকে তো অনেক সেমিস্টার আমি পড়িনি, আমি নিচ থেকে পড়ে যাচ্ছি, কারণ প্রথম দিকে আমাদের গল্প থাকে, কাহিনী থাকে, মূল কাহিনী যে থাকে সেখানে এসএমএসটা পড়া হয় না, শেষের দিকে এসএমএস পড়া হয়। অনন্যা জন্মদিন, আচ্ছা পড়া হয়ে গেছে, এটা কি আদ্রাবাদ থেকে রাগিসা, আপু তুমি তোমার, আমি তোমার নতুন ফ্রেন্ড স্টোরিটা জাস্ট অসম, আপু আমার এসএমএসটা পড়বেন প্লিজ। ইয়াকুব লিখেছে নরসিংহী থেকে, শামিন আপু আমি তোমার নতুন বন্ধু, তোমার ভয়েসটা খুব সুন্দর, আই লাভ ইউ অ্যান্ড আই লাভ কুয়াশা টিম, প্লিজ আমার এসএমএসটা পড়ো। ফুয়াদ নাহিয়ান, আমার কাজিন তাকে হাই বলো, জুবাই লিখে পাঠিয়েছে, হাই ফুয়াদ নাহিয়ান। আর ফাহিম টঙ্গি থেকে লিখেছে, নাইস স্টোরি আপু অ্যান্ড আই লাভ কুয়াশা, আপু কুয়াশাতে কি আর লিসেনারদের স্টোরি পড়ে শোনানো হবে না, আমি একটি ইমেল পাঠিয়েছিলাম 2-3 মাস আগে, প্রচুর ইমেল আসে, আমি চেক করবো আবার, তোমার নাম কি এই নাম দিয়ে পাঠিয়েছিলে তুমি ফাহিম, আমি দেখছি। অনেক সময় হয় কি আমরা তো গল্প বাছাই করে পড়ি, যদি আমাদের সিলেকশন না হয় বা আমরা সিলেক্ট না করি, সিলেকশনের মধ্যে না পড়ে, তাহলে তো সেটা পড়া হবে না, কিন্তু আমাদের লিসনারের গল্প এখনো পড়া হয়, এর মধ্যে পড়া হয়েছে। তাপস লিখেছে আমবাগান থেকে, আপনি যে যাই বলুক আমার কাছে তুমি বেস্ট, আর যে আমার জায়গায় তোমার জায়গায় কেউ আসতে পারবে না, তুমি অনেক দিন বাঁচো আর আমাদের এমন ফাইন স্টোরি গিফট দাও, অনেক ধন্যবাদ তোমাকে, যে যাই বলুক কে কি বলে আমি তো জানি না, সবার তো সবাইকে ভালো লাগে না, কারো ভালো লাগে কারো ভালো লাগে না, আমি চেষ্টা করি আমার যতটুকু সাধ্য আছে, যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি, এর বেশি কিছু না। তারপর অনেক ধন্যবাদ তোমাকে। আরিফ সজল লিখেছে, কে মানছে ভাই, এতো দুর্বোধ্য ভাষা আমি কিছুই পড়তে পারছি না এতটুকু পড়ে। শ্রাবণ লিখেছে চিটাগাং থেকে, আপু আজকের কুয়াশা শুনে খুব ভয় লাগছে কিন্তু শোনার লোভ সামলাতে পারছি না, এগুলো বেশ আগে এসে গেছে আমি এখন পড়ছি। হ্যালো শামিন আপু, সিলভি নারায়ণগঞ্জ থেকে, হ্যালো সিলভি। এসা লিখেছে, আপু স্টোরিটা ভয়ঙ্কর রকমের ভালো, একটা অন্য রকমের ফিলিংস হচ্ছে। আচ্ছা হ্যালো শামিন, আচ্ছা এটাকে জাহিদ হাসান লিখেছে, হ্যালো আপু আমি জাহিদ, আমি কুয়াশার নতুন ফ্রেন্ড অ্যান্ড আজকের কুয়াশাটা অসম। আপু আজকে লাস্টের দিকে জয়েন করতে হলো, বাট এখান থেকেও খুব ভালো লাগছে, আর গত সপ্তাহে আমার নামটা সুন্দর বলার জন্য তোমায় অনেক থ্যাংকস গীতাঞ্জলি। ফুয়াদ লিখেছে, নাহি ফুয়াদ নাহিয়ানকে লিখেছে, তোমার কাজিনদেরকে হাই বলবার জন্য সেটা বলে দিয়েছি। তাপস, ও এটাও পড়লাম, পার্থ লিখেছে, শামিন আপু আই লাভ ইউ, আমি তোমার আমি তোমার হাজবেন্ড হতে চাই, আমি শুনে রাখলাম এটা কেমন এসএমএস, আমি এটা আচ্ছা এনিওয়েজ থ্যাংক ইউ স্বপন, আমি এসএমএসটা পড়লাম না। তানভীর দেখেছে নিউজ কারণ থেকে, কে ডাব্লিউ মানে কুয়াশা, কে ভি ভি কুয়াশা ভয়ানক ভূতের ভান্ডার, কে ভি 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 বাপরে। সৌরভ বনশ্রীতিকে লিখেন, শামিন আপু আপনার ভয়েসটা অসম অ্যান্ড আজকের মেইন কাহিনীর কাহিনীটা অনেক থ্রিল, অনেক থ্রিল, অনেক কাহিনী অনেক থ্রিল ছিল, থ্যাংক ইউ এবিসি, থ্যাংক ইউ কুয়াশা। বাবু লিখেছে তোলারাম কলেজ থেকে, আমার কুয়াশা অনেক ভালো লাগে। রুদ্র লিখেছে সাবার থেকে, আপু আমি তোমাদের নতুন বন্ধু, এখন থেকে তোমাদের সাথে অলওয়েজ থাকবো, অনেক ধন্যবাদ রুদ্র। আপু আজকে লাস্টের দিকে, আচ্ছা এটা কে লিখেছে, নাইস গার্ল জান্নাত সাইদাবাদ থেকে লিখেছে,
কেমন আছো স্বামীর আপু? আজ অনেকদিন পর ফ্রেন্ডের সাথে শুয়ে শুয়ে কুয়াশা শুনছি, খুব ভয় লাগছে। আপু আমি প্রিন্স, আজকের কুয়াশার জোশ। আজকে ফার্স্ট আওয়ারের স্টোরি দুটো অনেক অনেক ভালো হয়েছে, আজকের মেইন স্টোরি অনেক হন্টেড। আমার মনে হয় বাড়িতে বাড়িটা এবং কুয়াটা অশুভ ও অভিশপ্ত। রাকিব মিরপুর থেকে এক্স্যাক্টলি। ফাহাদ লিখেছে, আপু তুমি আমার SMS পড়বে না, এই যে পড়ে দিলাম। মাহি চিটাগাং থেকে, আপু খুব ভয় লাগছে। সীমু উত্তর থেকে, হাই শামিন আপু কেমন আছো? কুয়াশা শুনছি, ভয় লাগছে ভীষণ। রবিউল হাসান লিখেছে, এরকম স্টোরিতে আমি বেশি লাইক করি। আচ্ছা, তানভীর লিখেছে নিউজ কারণ থেকে, সেতু নাকি সেতুর ভূত, কে অভিনয় করলো? সেতু অভিনয় করছে ভূতের। আপু আজকের কুয়াশার স্টোরি খুব ভালো, একটু ভয় নেই, তারপরে পাশে আমার গার্লফ্রেন্ড কে নিয়ে শুনছি আপু, ওকে একটু হাই বলে দাও, মঙ্কিও চিং মারমা। হাই মঙ্কিও চিং মারমা। কাপড়ে থেকে লিখেছে সুহানা আফরোজ, আপু ভীষণ ভয় করছে, মনে হচ্ছে অঘটনগুলো আমার সাথে ঘটছে, আমার ভূতে খুব ভয় লাগে। হাই আপি, আমি দুর্লভ চিটাগং থেকে। আই থিঙ্ক এই রুকিকে সম্ভবত ওই বাইজির মতো দেখতেন, এখানে কোনো বাইজিতে যে কিছু বিষয় ছিল না, সে নিশ্চয় শেষটা শুনতে পেরেছে, এসব কাজের পেছনে আই থিঙ্ক রুকির ফ্যামিলির হাত আছে না। মুক্ত লিখেছে রামপুরা থেকে, দিদি রেহান, ও এটা আর প্রশ্ন, তুমি আরেকবার লিখেছিলে, একই আরেকজন লিখেতে যাই না, এখানে সাহায্য আবার বলে দিচ্ছি। কুয়াশা এটা কেটেছে শিহাব, শর্মিন আপু তোমার কণ্ঠ অসম, আজকে কুয়াশা খুবই ইন্টারেস্টিং। হাই আপু, আমি মিম, আমি কুয়াশার একজন ফ্যান, আমি সব কুয়াশা শুনি, এটা আমার প্রথম SMS, প্লিজ SMS পড়ো। স্মৃতি লিখেছে, আপু আমি আর আমার ছোট বোন শুনছি, অনেক ভয় লাগছে। হাই আপু, আমি আরাফ উত্তরা থেকে, ABC ইজ মাই ফেভারিট রেডিও স্টেশন, কুয়াশা ইজ মাই ফেভারিট শো, অ্যান্ড আরজে শর্মি ইউ আর মাই ফেভারিট আরজে, থ্যাংক ইউ সো মাচ আরাফ। জরিন আগ্রাবাদ থেকে, হাই আপু, হাই আপি, আই রিড ইন ক্লাস 6, মাই স্কুলস নেম ইজ আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, আমার বেস্ট ফ্রেন্ড পুষ্পা রিয়েল ঘোষ দেখেছে, বাবা সাংঘাতিক তো। কমলাপুর থেকে লিখেছে কে, সুহানা লিখেছে, আপু আই লাভ ইউর শো, থ্যাংক ইউ সুহানা। জয়া লিখেছে, আপু আই লাভ ইউ, থ্যাংক ইউ কুয়াশা টিম। সাকি ফারজান আপু কোথায়? সাকি ফারজান আপু তো লম্বা ছুটিতে গেছে, তারপরে আবারও ফিরে আসবে। আর আকাশী ঢাকা থেকে লিখেছে, রেহান ভাইয়া লাভ ইউ, এত কিউট করে কিভাবে কথা বলা আছে জানিয়ে দেবো রেহানকে। শর্মিন আপু, আমি সজীব, এখন আমার ভীষণ ভয় লাগছে। শ্রাবণী লিখেছে ঢাকা থেকে, যেন শর্মিন আপু আমি শুনছি আর চোখ বন্ধ করে ইমাজিন করছি, আই লাভ কুয়াশা অ্যান্ড ইউ, ইউর ভয়েস ইজ অসম, এটা আমার প্রথম SMS, আমাকে উইশ করো। ওকে শ্রাবণী, ভালো থাকো আর অনেক ধন্যবাদ লিখবার জন্য। তো আজকে এই পর্যন্তই থাক, শেষ হয়ে যাচ্ছে আজকের আয়োজন, আবারও কথা হবে। আর যারা খুব বেশি ভয় পেয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরপরে খুব এই আয়োজন শেষ হওয়ার পরপরে খুব চমৎকার কিছু গান থাকছে, ABC সঙ্গেই থাকো, গান শুনতে থাকো, গান শুনতে শুনতে মাইন্ড ডাইভার্ট হয়ে গেলে আপনিও ভয় চলে যাবে। ঠিক আছে, আজকের মতো এখানে এখানে থাকলে শেষ করছি, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.